Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আকাশ সাহেব হচ্ছে আমাদের মালিক।
হ্যালো, কি রে এত রাতে, কি ব্যাপার? ধুর, এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
ভূত গল্পে আমরা আপনাদের জন্য যে ধরনের ঘটনাগুলো উপহার হিসেবে নিয়ে আসি, সেই ঘটনাগুলো বা সেই এক্সপেরিয়েন্সগুলোর কেন্দ্রীয় চরিত্রে কিন্তু যে ভৌতিক ফেনোমেনাটি থেকে থাকে, সেই ফেনোমেনাটিকে আমরা মুসলিম যারা রয়েছি আমরা কিন্তু আখ্যায়িত করি জিন নামে। কারণ আমরা কুরআন এবং হাদিসে আমাদেরকে কিন্তু ওই ভৌতিক ফেনোমেনাটিকে জিন নামেই আখ্যায়িত করা হয়েছে। তো অ্যাজ এ মুসলিম কিন্তু আমরা সেই নামটি প্রচলিত অর্থে ব্যবহার করে থাকি। তো চলুন এই কেন্দ্রীয় চরিত্রটির একটা ওভারভিউ শুনে আসা যাক। ইসলামিক বিভিন্ন রিসার্চারদেরই এখনকার জামানার বা বিগত কয়েকশো বছর আগের জামানার সকল জামানারই ইসলামিক স্কলার্স, ইসলামিক রিসার্চার্স তাদের নিজেদের ভাষায় জিনের একটা ছোটখাটো ওভারভিউ শুনে আসা যাক। জিন বলতে আমরা কি বুঝি? হযরত ইবনে দুরায়দ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যেমন স্বতন্ত্র এক সৃষ্টি, তেমনি জিন জাতি মানুষের থেকে আলাদা এক সৃষ্টি। জিন শব্দের অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত, আবৃত ইত্যাদি। আল কুরআনে ব্যবহৃত জিন্নাহ, জিন ও জান বলতে একই জিনিস বোঝালেও জিন হচ্ছে জিন্নাত বা জিন জাতির এক বিশেষ প্রজাতি। এই তথ্যটুকুর সূত্র হচ্ছে মুহাম্মদ বিন হাসান আজদি উমাম উস শুআরা আল লুগাত, তার মৃত্যু 321 হিজরিতে। জিন কারা? আল্লামা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ বাগদাদি তার গ্রন্থে উল্লেখ করেছেন, হযরত আবু উমার আজ জাহিদ বলেছেন, জিন্নাত বা জিন জাতির কুকুর ও ইতর শ্রেণীকে বলা হয় জিন। জান বলতে কি বুঝায়? ইব্রাহিম বিন সাইদ আবু ইসহাক মুহাদ্দিসে আজিম বাগদাদি বর্ণনা করেন, হযরত জাওহারি বলেছেন, জান হচ্ছে জিন জাতির আদি পিতা। ব্যাপারগুলো কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং, বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে। আসলেই নানা রকম মতবাদ প্রচলিত, বিভিন্ন বইতে আপনি বিভিন্ন রকম ইন্টারেস্টিং ইনফরমেশনস কিন্তু পাবেন। এন্ড অফ দ্য ডে আপনি কোনটা বিশ্বাস করবেন আসলে আপনার পার্সোনাল রিসার্চ এবং আপনার ইমানের উপরে নির্ভর করে। আচ্ছা, এই জিনকে জিন কেন বলা হয়? হযরত ইবনে আকিল হাম্বালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জিনকে জিন বলা হয় কারণ তারা লুকিয়ে থাকে ও চোখের আড়ালে থাকে। জিন কি শয়তান? আল্লামা ইবনে আকিল বলেছেন, শয়তানরা হচ্ছে এক ধরনের জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিসের বংশোদ্ভূত। এই তথ্যটি পাওয়া গেছে কিতাবুল ফুনুনে। মারাদাহ কাদের বলে? মারাদাহ সম্পর্কে আল্লামা ইবনে আকিল অভিমত প্রকাশ করে বলেছেন, জিন জাতির মধ্যে মারাদাহ বলা হয় সেই সব জিনকে যারা খুবই অবাধ্য ও চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট। চলুন এবার জিন জাতির শ্রেণী বিভাগ করা যাক। হাফিজ ইবনে আব্দুল বার বলেছেন, ভাষা তত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী রয়েছে, যেমন এক জিন অর্থাৎ সাধারণ জিন, দুই আমির বহুবচনে উম্মার যারা মানুষের সাথে থাকে, তিন আরওয়াহ যারা সামনে আসে, চার শয়তান যারা উদ্ধত অবাধ্য, আর পাঁচ ইফরিত যারা শয়তানের চেয়েও বিপজ্জনক। এর তথ্যসূত্র ইউসুফ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ কুর্তুবি মালিকি আবু আমর, মুয়ারিখে আদিব, মুহাক্কিকে আজিম, মুসান্নিফে কুতুবে কাসিরা, হাফিজুল মাগরিব, মৃত্যু 463 হিজরি। জিন সম্পর্কে শেখ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রহমতুল্লাহি বলেছেন, মুসলমানদের সবাই জিন জাতির অস্তিত্বে ইমান রাখে, কাফিরদের মধ্যেও অনেকে জিনদের অস্তিত্ব স্বীকার করে, এর কারণও রয়েছে। জিনদের অস্তিত্ব সম্পর্কে নবী রাসূলদের বক্তব্য একের পর এক সকল শ্রেণীর মানুষের কাছ পর্যন্তই পৌঁছেছে, যা আম খাস নির্বিশেষে সকলের পক্ষে জেনে যাওয়া স্বাভাবিক। কেবল অজ্ঞ দার্শনিকদের সামান্য এক গোষ্ঠী ছাড়া জিন জাতির অস্তিত্বকে সকলেই স্বীকার করেন। আজ এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভূতকল্পের আগামী পর্বগুলোতেও ধীরে ধীরে জিন জাতি সম্পর্কে দারুণ ইন্টারেস্টিং রেফারেন্স শুদ্ধ অবশ্যই আশা করব, রেফারেন্স আমি অবশ্যই উল্লেখ করার চেষ্টা করব, এরকম ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আসসালামু আলাইকুম, দিস ইজ রাহা জুবায়ের, আপনারা শুনছেন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আজকে ভূত গল্পের আনকোর একটি নতুন পর্ব শুনতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সোমবার রাত মানে ভূত গল্পের রাত আপনারা চলে এসেছেন আমাদের আনকোর এই নতুন পর্বটি উপভোগ করতে। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, যারা এখন জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা এখনো জয়েন করেননি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো সরাসরি ঘটনায় চলে যাওয়ার আগে আমি প্রতি সপ্তাহের মতোই যেটা জানিয়ে দিই, আমাদেরকে আপনারা আপনার জীবনে ঘটে যাওয়া এই ধরনের ভয়ানক অভিজ্ঞতা কিভাবে শেয়ার করবেন, অথবা আমাদেরকে কিভাবে আপনাদের পছন্দসই সেই গল্পের সাজেশনসটা দিতে পারেন যা আপনাদের জন্য আমরা প্রচার করতে পারি। আমাদেরকে মেইল করতে পারেন, আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutto12@gmail.com। এছাড়াও আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, উইচ ইজ 0173017895। আপনারা কিন্তু লেখার মাধ্যমে আমাদেরকে ইমেল করতে পারছেন, অথবা আপনার ঘটনাটি কিন্তু আপনারা ভয়েস ক্লিপ আকারে আমাদেরকে পাঠিয়ে দিতে পারছেন। আমাদের একটি ফেসবুক ফ্যান পেজ রয়েছে, উইচ ইজ www.facebook.com/bhutgalpo.sadhin। আপনারা আমাদের এই ধরনের ইনফরমেশন যা আমি বেসিক্যালি কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করলাম, এরকম দারুণ ইন্টারেস্টিং কোনো ইনফরমেশন যদি আপনার কাছেও থেকে থাকে, আপনারা কিন্তু সেই ইনফরমেশনও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এই তো সরাসরি ঘটনায় চলে যেতে চাচ্ছি রাইট নাও, আর বেশি কথা বলতে চাচ্ছি না, চলুন শুনে আসি আমাদের আজকের প্রথম ঘটনাটি। আপনারা টিউন করে আছেন স্বাধীন মিউজিক, অ্যান্ড আপনারা শুনছেন ভূত গল্প শুধুমাত্র কোথায়, স্বাধীন মিউজিকে। চলুন শুনে আসা যাক প্রথম ঘটনাটি, স্টে টিউনড, ফেরত আসছি কিছুক্ষণের মধ্যেই। হ্যালো, কি রে এত রাতে, কি ব্যাপার? তোর এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর, আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
গল্পে এখন আপনাদের জন্য ক্লিকো লিওনার্দো মারিয়ার লেখা একটি নতুন ঘটনা পরিবেশন করা হচ্ছে। এর আগেও মারিয়ার লেখা আরো বেশ কিছু ঘটনা ভূত গল্পে প্রচার করা হয়েছিল, সেই ধারাবাহিকতায় আজকেও তার লেখা একটি নতুন ঘটনা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। চলুন শুনে আসা যাক ক্লিকো লিওনার্দো মারিয়ার লেখা এক অতৃপ্ত আত্মা। পোস্টমর্টেম রুম থেকে একটা লাশ উঠাও, লাশটা আর একটা মেয়ের। লাশটা যখন আনা হয়েছিল তখন সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ বা হাতের ও বা পায়ের একটা আঙুল তখনও নড়ছিল। মেয়েটার লাশ কফিনে রাখা হলো কারণ আরো দুইটা লাশ কাটার বাকি আছে। এটাই ভেবে থমাস, যে কিনা এইখানে ডোম, তিনি এই লাশটা রেখে দিলেন। দুটো কাটা শেষ, তারপর মেয়েটার লাশ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল থমাস। পেশাদারভাবে থমাস লাশ কাটে, বিগত 14 বছর ধরে সে এই কাজের সাথেই জড়িত। মেয়েটার মুখের কাপড় সরাতেই সে ভয় পেয়ে গেল, কারণ মেয়েটার চোখগুলো খোলা, কিন্তু তার স্পষ্ট মনে আছে মেয়েটার চোখ বন্ধ ছিল। তাই আবারও কিছুটা মদ্যপান করে নিল সে। যখনই লাশটার সামনে ছুরি আনা হলো, কিন্তু যতই ছুরি দিয়ে কাটার চেষ্টা সে করছে ততবারই ছুরিটা তার হাত ফসকে যাচ্ছে। থমাস একটা ঘোরের মধ্যে পড়ে গেল। সে কি একটু বেশি মাতাল হয়ে গেছে? এটা ভেবে সে মেয়েটার চোখগুলো বন্ধ করার জন্য তার কপালে হাত রাখতেই অবাক হয়ে গেল। রুমে এসি চলছে, মাত্রই লাশটা বরফ বক্স থেকে বের করা হয়েছে, তারপরও শরীরটা গরম। এটা ভেবে থমাস অবাক হয়ে যায়। এবার আবার ছুরিটা ধার দেওয়ায় মনোযোগ দিচ্ছিল সে, কিন্তু তার মনে হচ্ছিল মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তাকাতেই দেখল মেয়েটা সোজা ঠিক থাকি আছে। এরপর সে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মনে হয় থমাসের পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু সে সচকিত হয়ে পেছনে তাকাতেই দেখল সেখানে কেউই নেই। এইবার থমাস একটু ভয় পেয়ে যায়। এত বছর ধরে সে কাজ করছে, কই এতটা ভয় তো সে এর আগে কখনো পায়নি। কিন্তু আজ প্রচন্ড ভয় পাচ্ছে সে। থমাস চিন্তা করল হয়তো অতিরিক্ত নেশায় তার মাথা খারাপ হয়ে গেছে, তাই সে রুম থেকে বের হয়ে আসলো আর একটু বিশ্রাম নেবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। স্যার, আমরা একটা লাশ পেয়েছিলাম গতকাল রাতে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমাদের লাশের খবরটা যেই নাম্বার থেকে এসেছিল সেটা শুধুমাত্র 111, এবং নাম্বারটা বেশ অদ্ভুত না? এরপর অপর প্রান্তে বলা কথাগুলো বেশ অদ্ভুত ছিল। আমরা ওই লাশটা একটা বাগানের মধ্যে পেয়েছিলাম, বিশাল বড় বড় গাছের সারি, আর এতটাই লতা পাতা পেঁচিয়েছিল যে ওই জায়গাটা আমরা বেশ হিমশিম খাচ্ছিলাম। হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম মানুষের, কিন্তু আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। তাই অনেক কষ্টে এই লাশটা গাড়িতে তুলে নিয়ে আসার জন্য রওনা হলাম। আমি আর ড্রাইভার রাথোর ছিল। অ্যাম্বুলেন্সে দুজনে মিলে লাশটা তুলে আমরা রওনা হই। একটু যাওয়ার পর মনে হচ্ছিল কেউ পেছনে আছে। এটা ভেবে আমি পেছনে তাকিয়ে কিছুই কিন্তু দেখতে পেলাম না। এভাবে বেশ কয়েকবার হচ্ছিল, তাই মনের ভুল ভেবে তেমন একটা পাত্তা না দিয়ে আমরা রওনাই হচ্ছিলাম। কিন্তু হুট করে আমাদের সামনে একটা কালো ছায়া পড়ে। আমরা এবার একটু ভয় পেতে শুরু করলাম, এবং এরপরেই যেন আমাদের উপর বজ্রাঘাত হলো। হঠাৎই আমাদের গাড়ির চাকা নষ্ট হয়ে গেল। আমরা নেমে গিয়ে গাড়ির চাকা মেরামত করছিলাম, কিন্তু আমরা যতই টাইট দেই ততই যেন লুজ হয়ে যায়। পরে রাথোর সিগারেট জ্বালিয়ে কাজ করছিল, আমি আশেপাশে কাউকে খুঁজছিলাম। একটু দূরেই একটা আলো দেখে আমি সেখানেই হেঁটে গেলাম, কিন্তু মনে হচ্ছিল তখনও কেউ যেন আমাকে ফলো করছে। এবার আমি ভয় কাঁপতে কাঁপতে ওখানে গিয়ে একটা শিশুকে দেখতে পেলাম, কিন্তু কিন্তু এই সময় এখানে একটা শিশু কিভাবে আসবে? আমি প্রচন্ড ভয় পেলাম। বাচ্চাটার কাছে আসতেই বাচ্চাটা গভীর জঙ্গলে দৌড়ে চলে গেল। আমি এবার ফিরে যাওয়ার চিন্তা করলাম, আর এটা ভেবেই আমি বেশ ভয় ভয়ে হাঁটা শুরু করলাম। হঠাৎ একটা কাক আমার সামনে এসে পড়ল, আর পাশেই একটা লাশ পড়ে আছে দেখলাম। জ্যোৎস্নার আলো বেশ ছিল। আমি দেখলাম একটা কালো ছায়া এসে ওই লাশটা খুবলে খুবলে খাচ্ছে, আর তখনই অনেকগুলো ছায়া চারপাশ থেকে আমাকে যেন ঘিরে ধরল। এবং কিছুক্ষণের মধ্যেই আমি লক্ষ্য করলাম ওরা সবাই এই লাশটা খুবলে খুবলে খাচ্ছিল। আর ঠিক তখনই আরো অনেকগুলো ছায়া আসলো, তারা সবাই লাশটা খাচ্ছিল। অবাক হয়ে দেখলাম একটা হাত আমার পা ধরে আছে। আমি ছোটার চেষ্টা করলাম কিন্তু আমি পারছিলাম না। তখনই দেখলাম রাথোর সিগারেট মুখে নিয়ে এদিকেই আসছিল, আর এসে বলল, স্যার চলুন, চাকা ঠিক হয়ে গেছে। কিন্তু আমার স্পষ্ট খেয়াল আছে তখন রাথোরের মুখের এক পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, হাতটা ইতিমধ্যে আমার পা ছেড়ে দিয়েছিল, আর কালো ছায়াগুলো আমি আর দেখতে পেলাম না। নিচে তাকাতেই আমি বেশ অবাক হলাম যখন দেখি সেই লাশটিও আর নেই। ভাবলাম রাথোরকে সবকিছুই বলবো, কিন্তু ওর এই অবস্থা দেখে আর বলার সাহস হলো না। তারপর আমরা দুজন গাড়ির কাছে চলে এলাম। আমরা দুইজনই এমন কিছু যে দেখব কখনো কল্পনাও করতে পারিনি। আমরা দেখলাম গাড়ির দরজা খোলা, আর ভেতরে সেই লাশটি নেই। আশেপাশে খোঁজ করা শুরু করলাম দুজন মিলে। অনেক খোঁজার পরও আমরা না পেয়ে চলে আসার জন্য পা বাড়াবো, ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ কিছু যেন খাচ্ছিল। যখনই আমরা সেখানে গেলাম, এবার যা দেখলাম তাতে যেন আমি দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকুও হারিয়ে ফেললাম, কারণ ওটা একটা লাশ। লাশটা ছিল অ্যাম্বুলেন্স ড্রাইভার রাথোর্ডের। তার মুখটা নেই বললেই চলে, শুধু নাকের হাড়টাই বোঝা যাচ্ছে। কিন্তু আমি তখনই পাশে তাকাতেই আমি আমার পাশে রাথোর্ডকে দেখতে পেলাম, সে হাসছে। আমি ভয়ে কোনো রকম গাড়ির কাছে চলে আসি, আর এসেই আরো অবাক হই, কারণ রাথোর্ড বলল, স্যার লাশটা বাগানে পেয়েছিলাম, তাই একাই নিয়ে আসছি। তারপর আমি আর কোনো শব্দ না করে গাড়িতে এসে বসলাম। গাড়িটা হাইওয়েতে অনেক জোরে চলছিল, কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই বলছি গাড়ির মিটার স্পিড ছিল 40, কিন্তু গাড়িটা মনে হচ্ছিল 200 কিলোমিটার বেগে চলছিল। আমি লুকিং গ্লাসে তাকাতে দেখলাম রাথোর পেছন থেকে গাড়িটা ঠেলছে, আর পাশে তাকিয়ে দেখি রাথোরই গাড়ি চালাচ্ছে। আমি এবার ঘামতে শুরু করলাম। বাগানে রাথোরের খুবলে খাওয়া মুখটা, আবার গাড়িটা ঠেলছে রাথোর, আবার চালাচ্ছে ও রাথোর। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গাড়ি চালানো রাথোর একদম স্বাভাবিক ছিল, কিছুই যেন ঘটেনি, এবং এসব রাথোরের কাছে একদম স্বাভাবিক। আমি যে কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। প্রায় 2 কিলোর মতো যাওয়ার পর হুট করে একটা টি স্টল দেখতে পেয়ে রাথোরকে ইশারায় গাড়ি থামাতে বলি, কারণ আমার গলা দিয়ে তখন কথাই বের হচ্ছিল না। যখনই রাথোর গাড়িটা থামালো, তখন আমরা নেমে পড়লাম। রাথোর গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে দেখল লাশটা সিট থেকে মাটিতে পড়ে আছে। রাথোর আমাকে ডাকলে আমরা দুজনে মিলে লাশটা সিটে তুলে ভালো করে সিট বেল্ট বেঁধে আবার নেমে দরজাটা আটকে দিলাম। মনে হয় না যে লাশটা আর পড়বে। তারপর দুজনে চা খেয়ে আবার গাড়িতে বসলাম। পরিস্থিতি একদম শান্ত। আমার একটু ঘুম ঘুম ভাব আসছিল, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই। ঠিক তখন কিছুর আওয়াজ শুনতে পাই। মনে হচ্ছিল গাড়ির ভেতরে কেউ দরজা বেড়াচ্ছে। একটু গ্লাস সরিয়ে ভেতরে দেখি সবকিছুই স্বাভাবিক, তাই আবারও সামনে তাকিয়ে আশেপাশে দেখছিলাম। এসব ব্যাপার নিয়ে খুব মনোযোগ দিয়ে আমি ভাবছিলাম, আর এতটাই অন্যমনস্ক ছিলাম যে আশেপাশে যে কি হচ্ছে তার কোনো খেয়ালই ছিল না। যখনই রাথোর কোষে একটা ব্রেক করল আমি তখন ভয় পেয়ে গেলাম, কিন্তু ভাগ্য ভালো ছিল যে সিট বেল্ট বাঁধা ছিল, তাই তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু সামনে তাকিয়ে যা দেখি, ও মাই গড, আমি দেখলাম এক লাশ রাস্তার মধ্যিখানে পড়ে আছে, সাদা কাপড় মোড়ানো, সেটার সাদা কাপড়টা রক্ত মাখা। রাথোর আর আমি নেমে লাশটার কাছে গিয়ে লাশটা গাড়িতে তুলে আনবো ভাবছিলাম, তখন রাথোর বলল, দাঁড়ান স্যার, আগে ওই লাশটা একটু সাইড করে আসি, তাহলে দুটো লাশ নিতে পারবো। বলেই রাথোর দৌড়ে চলে গেল। হঠাৎ রাথোরের চিৎকার শুনতে পেলাম, আমি দৌড়ে গিয়ে দেখলাম গাড়িতে কোনো লাশ নেই। এবার প্রচন্ড ভয় চেপে ধরল, আমি আর রাথোর দুজন মিলে কাঁপা কাঁপা হাতে লাশের মুখের কাপড়টা সরাতেই দেখি এটা অ্যাম্বুলেন্সের সেই লাশটাই যেটা আমরা তুলে নিয়ে আসছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না এটা ভেবে যে এসব কি হচ্ছে আমাদের সাথে। আমি নিজেকে চিমটি দিলাম, না আমি বাস্তবেই আছি। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আর রাথোর স্বাভাবিক ভঙ্গিতে লাশটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল, আর রাস্তায় রক্তের দাগ লেপটে যাচ্ছিল। রাথোরের এমন সাইকোপ্যাথি দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম, তবে সেটা প্রকাশ না করে স্বাভাবিক ভঙ্গিতে গাড়িতে বসলাম এবং ব্যাপারগুলো ভাবতে লাগলাম। হুট করে গাড়িটা একটা জঙ্গলের পাশে থামিয়ে রাথোর বলল, স্যার আমি একটু ওই সেরে আসি। আমি এসব নিয়ে ভাবছিলাম, তখনই আমার পাশে আমি ওই লাশটাকে দেখতে পাই, আর সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে গাড়িতে আবিষ্কার করি, আর চারপাশে তাকিয়ে দেখলাম আমরা মর্গের সামনে এসে পড়েছি। তখন রাথোর বলল, স্যার লাশটা নামাই চলেন, বলেই ও নেমে গেল, আর আমি সহ লাশটা নামাতে গেলাম। কিন্তু লাশটার কাপড়ে একটুও রক্ত লাগা ছিল না। আমি অবাক হয়ে রাথোরের দিকে তাকাই, আর রাথোর স্বাভাবিক ভঙ্গিতেই লাশটা ধরে নিচে নামিয়ে স্ট্রেচারে লাশটা তুলে নেয় আর ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে রাথোর, এসে বলল, স্যার আসি তাহলে, পরে কথা হবে। ঘটনাটা খুলে বলছিল হেনরি মর্গের কর্তৃপক্ষের কাছে। তারপরে থমাস রেস্ট নিয়ে আবার মর্গে এসে লাশটার কাছে গিয়ে দেখে লাশটা নেই। সে আবার চিন্তায় পড়ে যায়, এখন তো আমি মাতাল নই, তাহলে লাশটা কই গেল? তন্ন তন্ন করে খুঁজেও সে লাশটা না পেয়ে মর্গ রিপোর্টার জোন্সের কাছে গিয়ে সবটা বলে। জোন্স শুনে প্রচন্ড অবাক হয় আর বলে, তুমি হয়তো নেশাগ্রস্ত তাই ভুল বকছ, রেস্ট করো ঠিক হয়ে যাবে। থমাস বলে, স্যার আমি সম্পূর্ণ ঠিক আছি। এইবার জোন্স সিসি ক্যামেরা চেক করে প্রচন্ড অবাক হয়। লাশটা থমাস যাওয়ার পর আস্তে আস্তে নড়ে ওঠে, এরপর গায়ের চাদর সরিয়ে উঠে দাঁড়ায়। মর্গে চার পাঁচটা লাশ ছিল, সবগুলোর চোখ তুলে খাচ্ছিল এই লাশটা, এরপর মাংস কামড়ে খাচ্ছিল, আর সাথে কলিজার মাথার মগজটা আয়েস করে খেয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আর কয়েক সেকেন্ড পুরো মর্গের রুমটা অন্ধকার ছিল, এরপর আবার আলো ফিরে আসতেই দেখে রুমে শুধু একটাই লাশ পড়ে আছে আর তার মাথাটা নেই। এসব দেখে দুজনে ভয় কাঁপতে কাঁপতে হেড কোয়ার্টারের বসের সাথে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। বস রিচার্ড হেনরির ঘটনা শুনে ভয় পেয়েছিল, এইসব আবার কিভাবে সম্ভব? এইসব ভেবে তেমন একটা মাথা না ঘামালেও থমাস আর জোনসের মুখে শুনে ঠিকই ভয়ে শরীর ঘামতে শুরু করে দিয়েছে তার। সিসি ক্যামেরার ফুটেজ দেখে রিচার্ড এবার শিওর হয়ে যায় সব ঘটনাই সত্যি। ড্রাইভার রাথোর্ড আর হেনরির ইতিমধ্যে রুমে প্রবেশ করল আর সবার মুখে চিন্তার ছাপ পাওয়া গেল। তখনই রিচার্ডের ফোনটা বেজে উঠে এবং সে খেয়াল করে দেখল কল এসেছে 111 নাম্বার থেকে। কল আসতেই রিচার্ড কলটা রিসিভ করল। ওপাশ থেকে একটা বাচ্চা মেয়ে বলল, নতুন লাশ পেতে মর্গের পেছনে অন্ধকারচ্ছন্ন ঘরটায় এসো। তারপর ভয়ঙ্কর হাসি। এতটুকু বলেই কলটা কেটে গেল। সবাই সবার দিকে তাকিয়ে বন্ধ রুমটার সামনে এলো আর দরজাটা ছিল বাহির থেকে আটকানো তালা দিয়ে, আর তালার চাবি শুধু প্রফেসর রিচার্ডের কাছেই ছিল। একটা গোঙানির আওয়াজ আসছে ভেতর থেকে, তাই রিচার্ড জলদি তালা খুলে ভেতরে প্রবেশ করল আর যা দেখল তাতে সবাই প্রচন্ড অবাক হয়ে গেল। কারণ লাশটা ছিল ড্রাইভার রাথোর্ডের, আর সবাই দেখল তাদের পাশে আর রাথোর্ড নেই, অথচ এতক্ষণ তো সে আমাদের সাথেই ছিল। রাথোর্ডের গলার শ্বাসনালী বের হয়ে আছে, চোখগুলো খুলে পাশেই রাখা, বুকের দুই পাশে বিশাল গর্ত, মুখটা মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। এইসব দেখে হেনরি ভয়ে দৌড়ে রুম থেকে চলে আসে আর দৌড়ে ফিরে যায় নিজের বাড়িতে। থমাস রাথোর্ডের লাশটা মর্গে নিয়ে যায়। সবার কপালে চিন্তার ভাঁজ, তবে কি অতৃপ্ত কোনো আত্মা আমাদের পিছু নিয়েছে, নাকি আমরা স্মৃতিখেকর পাল্লায় পড়েছি? না, আর ভাবতে পারছি না, বলেই রিচার্ড তার রুমে চলে আসে। থমাস খুব সহজেই রাথোর্ডের লাশটা পোস্টমর্টেম করে ফেলে, তাই সে খুশিতে মর্গের একটা বেডেই মাতাল হয়ে শুয়েছিল। রিচার্ড বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তার ড্রাইভার গাড়িটা নিয়ে হাইওয়েতে চালাচ্ছিল। রিচার্ড সবকিছু নিয়েই ভাবছিল, হঠাৎ রিচার্ড তার পাশে কারো উপস্থিতি টের পায় আর তাকাতেই সে দেখল সেই মেয়েটা। রিচার্ড ভয়ে চিৎকার করে ওঠে আর ড্রাইভার গাড়িটা ব্রেক করে পেছনের দিকে তাকায়। সে দেখে রিচার্ডের মগজ বের হয়ে আছে আর চোখগুলো বের করা, বুকের পাশে গর্ত, কলিজাটা বের করা হয়েছিল। ড্রাইভার ভয়ে রাস্তায় গাড়িটা রেখে পালিয়ে যায় আর একটা লোকালয়ে এসে মানুষকে বললে সব মানুষ গাড়িটার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সবাই গাড়িটার কাছে আসতেই দেখতে পায় গাড়িটা সম্পূর্ণ ফাঁকা। তাহলে রিচার্ডের লাশটা কোথায় গেল? ড্রাইভার রিচার্ডের নাম্বারে ফোন করল, রিং বাজতে থাকে কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। অনেকবার ট্রাই করার পর যখন রিসিভ হচ্ছিল না, তখন ড্রাইভার সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর সব কিছু খুলে বলে। সবাই ড্রাইভারকে পাগল বলে চলে যায়। হঠাৎ ড্রাইভারের ফোনটা বেজে ওঠে। নাম্বারটা দেখে ড্রাইভার খুবই অবাক হয়ে যায়, কারণ নাম্বারটা ছিল 111। এটা কেমন নাম্বার? সে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, কে আপনি? তখন ড্রাইভার বলল, আমি প্রফেসর রিচার্ডের ড্রাইভার। তখন ওপাশ থেকে কেউ বলে উঠল, আমি রাথোর্ড, স্যার মনে হয় ভুল করে ফোনটা এখানে রেখে গেছে। আচ্ছা, আমি স্যারের কাছে পৌঁছে দিচ্ছি। ড্রাইভার এবার প্রচন্ড ভয়ে কাঁপতে থাকে। তার স্পষ্ট খেয়াল আছে স্যার ফোনে কার সাথে যেন কথা বলছিল। স্যারের ফোন মর্গ রুমে কিভাবে গেল আর স্যারের লাশটাই বা কোথায়? ড্রাইভার আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। থমাস রাথোর্ডের পোস্টমর্টেম করবে, তাই সে নেশাদ্রব্য পান করল আর যখনই কাপড় থেকে মুখটা সরালো, রাথোর্ড লাফিয়ে উঠল। আর এটা সে কল্পনাতেও ভাবেনি, কারণ লাশটা ছিল রিচার্ডের। তাহলে রাথোডের লাশ কোথায়, আর রিচার্ড এখানে কিভাবে এলো? তখনই মর্গে হুমড়ি খেয়ে আসলো রিচার্ডের ড্রাইভার, বলল, আপনি রিচার্ড স্যারকে দেখেছেন? হ্যাঁ, ওনার ফোনটা একটু দিন। থমাস ড্রাইভারের ফোনটা দিল আর রিচার্ডের লাশটা দেখালো। ড্রাইভার ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। তাকে ধরে মর্গের বাইরে নিয়ে এসে রিচার্ডের রুমে রাখা হয়। তখনই হেনরি রুমে আসে আর থমাস সব কিছু তাকে বলে। হেনরি থমাসের সাথে রিচার্ডের লাশটা গিয়ে দেখে এলো আর ভয় ভয় বলল সে এই চাকরিটা ছেড়ে দেবে। সাথে থমাসও মত দিল। তখনই একটু বাতাস বইতে শুরু করল আর তাদের সামনেই একটা চিরকুট এসে পড়ল। হেনরি চিরকুটটা হাতে নিল। সেখানে লেখা ছিল, এক এক এক, শেষ লাশ, মৃত্যু। এতটুকুই লেখা ছিল সেখানে। হেনরি আর থমাস বাসায় ফিরছিল আর ভাবছিল হিসেবের মানে কি, কেনই বা হচ্ছে এসব। দুজন এতটাই চিন্তামগ্ন ছিল যে কখন তাদের পাশে ওই মেয়েটা এসে বসল তারা সেটা টেরই পায়নি। যখনই তাদের নাকে ভ্যাপসা গন্ধ আর পচা গন্ধ লাগতে শুরু করল তখনই তারা টের পেয়ে যায় তাদের পাশে কেউ আছে। তারা তাকিয়েই দেখল সেই মেয়েটা। ভয় কাঁপতে শুরু করলো দুজন। মৃত্যুর জন্য তৈরি হয়ে নে, বলেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। থমাস আর হেনরি কি করবে তা বুঝতে পারছে না। থমাসের হাতের ফোনটা বেজে উঠল আবারও, এক এক এক। ফোনটা হেনরি রিসিভ করল আর ও পাশ থেকে বলল, একটা লাশ পড়ে আছে সামনে, তবে এটাই তাদের শেষ দায়িত্ব। এটা বলেই ভয়ঙ্কর হাসির শব্দ আসতে লাগলো পাশ থেকে। কিছুক্ষণের মধ্যেই ফোনটা কেটে গেল। থমাস যখন গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন একটা মৃত কাক রাস্তায় পড়ে থাকতে দেখেছিল। থমাস ব্রেক না করে পাশ কাটিয়ে চলল। হুট করে অনেকগুলো কাক গাড়িটাকে ঘিরে ধরল আর থমাস জোরে গাড়িটা চালাতে শুরু করল। গাড়ির গ্লাস ইতিমধ্যেই ভেঙে ফেলেছে কাকগুলো আর থমাস তবুও বেশ জোরেই গাড়ি চালাচ্ছিল। তখনই সামনে সে দেখল মেয়েটা দাঁড়িয়ে আছে। থমাস কষে ব্রেক করল আর দুজনেই হুমড়ি খেয়ে পড়ল। আস্তে আস্তে দুজনে নেমে দাঁড়ালো কিন্তু মেয়েটাকে আর কোথাও দেখতে পেল না। তখনই দূরে একটা সাদা কাপড় দেখা গেল। থমাস আর সে ওখানে গেল। তারা দেখতে পেল কাপড় মোড়ানো কিছু একটা পড়ে আছে। সাহস করে যখনই কাপড়টা সরানো হলো তখনই তারা দেখতে পেল ড্রাইভারের লাশ। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, গোলক থাদায় পড়ে যায়। ড্রাইভার পোস্টমর্টেম অফিসে অজ্ঞান হয়েছিল, তার লাশ এখানে কি করে এলো? এটা ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে গেল। কিন্তু পাশে তাকিয়ে থমাসকে আর পাওয়া গেল না। আমি হেনরি, আমি ছিলাম থমাসেরই সাথে। আমি আর থমাসই আসছিলাম গাড়িতে করে, এবং আমি আর সে যখন বাইরে এসে দাঁড়িয়েছিলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমি পাশে তাকিয়ে যখন দেখলাম থমাস নেই, তখন আমি তাকে আশেপাশে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। আমি আবার ড্রাইভারের লাশের কাছে এলাম কিন্তু ওখানে কিছুই খুঁজে পেলাম না। তন্ন তন্ন করে খুঁজেও ড্রাইভারের লাশটা পাইনি। তবে কি এসব স্মৃতি খেকো নাকি সবটাই ধোঁয়াশা? পরে আমি আস্তে আস্তে রাস্তার দিকে আসছিলাম, হুট করে আমার সামনে একটা মাথাহীন বাচ্চাকে দেখতে পেলাম। সে আমারই দিকে আসছিল। আমি ভয়ে উল্টো দৌড়তে শুরু করি আর গভীর জঙ্গলে চলে যাই। দৌড়ে একটা গাছের নিচে বসলাম আর মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলাম। তখনই কাঁধে কারো স্পর্শ পেলাম আর দেখতে পেলাম থমাস। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তুমি এই গভীর জঙ্গলে? তখন থমাস চুপ করে উল্টো হাঁটছিল। আমি অনেকবার তাকে ডাকলাম কিন্তু ও একবারও পেছনে ফিরে তাকায়নি। আমি খুব ভয়ে এবং হবাকও হলাম। আস্তে আস্তে সে হাওয়ায় মিশে গেল। আমি কোনো উপায় আর না পেয়ে আবারও হাঁটতে শুরু করি, আর অনুভব করলাম আমার পেছনে অনেকগুলো কালো ছায়া হাঁটছে। আমি দ্রুত হাঁটছিলাম আর সাথে ছায়াগুলো। আমি না থেমে দৌড়তে শুরু করি। কোনো উপায় না পেয়ে একসময় আমি জঙ্গল থেকে বের হয়ে যাই আর দেখতে পাই থমাস মাটিতে পড়ে আছে। দ্রুত আমি তার কাছে যাই আর দেখতে পাই তার মুখটা নেই, চোখগুলো, মগজ কিছুই নেই। তার পরনের শার্টটা দেখেই তাকে আমি চিনতে পারছিলাম, আর তার কলিজাটাও বের করে নেওয়া হয়েছে। আমি প্রচন্ড ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই আমি নিজেকে রাস্তায় আবিষ্কার করি, তারপর উঠে দাঁড়াই আর সামনে অগ্রসর হই। তখনই সামনে তাকিয়ে দেখি মেয়েটা বসে আছে। আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম, হুট করে আবারও মেয়েটা অদৃশ্য হয়ে যায়। আমি উঠে আমাদের গাড়িটার কাছে যাই আর গাড়ির মধ্যে থমাসকে দেখতে পাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ডাকতেই হুড়মুড়িয়ে সে উঠে পড়ল, তবে তার চোখগুলো রক্তবর্ণ ছিল এবং সেটা অবশ্যই সাধারণ মানুষের তুলনায় অনেকটা বেশি। যখনই সে হাসল তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল আর সে আমার দিকে আসছিল। আমি ভয়ে দৌড়তে থাকি। দৌড়তে দৌড়তে আমি একটা গ্রামে চলে আসি। সেখানে দেখলাম অনেকগুলো ঘর বাড়ি, কিন্তু একজন মানুষও নেই। প্রচন্ড অবাক হয়েছিলাম। এদিকে সারা দেশে এসব ঘটনা ছড়িয়ে পড়ে আর মানুষ ভয়ে বাসা থেকেই বের হয় না। সবার মধ্যেই ভয় কাজ করছে। আমি সামনে এগিয়ে একটা পুরনো বাড়ি খুঁজে পাই, কিন্তু একটা মানুষও নেই সেখানে। প্রচন্ড পিপাসা পেয়ে গেল আমার। আমি পানি খুঁজতে থাকি কিন্তু কোথাওই পাইনি। হঠাৎ করে বৃষ্টি পড়ার মতো আওয়াজ শুনতে পাই। ভাবলাম হয়তো বৃষ্টি পড়ছে বা কোথাও থেকে পানি পড়ছে, কিছুর ওপর থেকেই হয়তো পড়ছে। কিন্তু বের হয়ে দেখি একটা মানুষের গলা কাটা আর তার গলা থেকে রক্ত মাটিতে পড়ছে, আর সেই শব্দই আমি শুনছি। পাশেই মেয়েটা দাঁড়িয়ে হাসছিল। আমি ভয়ে ওখান থেকে চলে আসতে যাচ্ছিলাম, কিন্তু কিছু একটা সাথে আমার পা আটকে যায় আর আমি মাটিতে পড়ে যাই। আমি উঠে দাঁড়ালাম আর আশেপাশে তাকিয়ে দেখলাম আমি একটা বাগানের মধ্যে আছি, আর আশেপাশে অনেক বড় বড় গাছের সারি, এতটাই বড় যে এখানে মনে হয় না রোদ কখনো পৌঁছাতে পারে। আমি আস্তে আস্তে সামনের দিকে হাঁটছিলাম আর আশেপাশে তাকাচ্ছিলাম। কিছু একটার সাথে আবারও পাটা আটকে যায়। নিচে তাকিয়ে দেখি একটা মানুষের মাথার খুলি, মাথা থেকে অনবরত রক্ত বের হচ্ছে। আমার পা রক্তে লাল হয়ে আছে। আমি পাশ কাটিয়ে সামনে এগুতেই দেখি অসংখ্য মাথার খুলি পড়ে আছে আর মনে হচ্ছে রক্তের স্রোতে ভেসে যাচ্ছে সবকিছু। আমি ভয়ে উল্টো দৌড়তে শুরু করলাম। একসময় আমার সবটুকু শক্তি দিয়েও যখন দৌড়তে আর পারছিলাম না, তখন ব্যর্থ হয়ে একটা গাছের নিচে বসলাম। তখনই পাশে তাকিয়ে দেখি থমাস, রিচার্ড, রাথোর, এরা সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি প্রচন্ড অবাক হয়ে যাই, তবে আবার তারা অদৃশ্য হয়ে যায়। আমি একটু বিশ্রাম নিয়ে সামনে এগুতেই কিছু একটা আমার পা চেপে ধরে। আমি পেছনে তাকাতেই দেখি থমাস আমার পা চেপে ধরে টানছে, আর আমি কোনো রকম ছুটে দৌড় দিলাম। কিন্তু আবার সামনে তাকিয়ে দেখি রিচার্ড আমার দিকে এগিয়ে আসছে। তার মুখে অসংখ্য পোকা খিলমিল করছে আর বুক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রিচার্ড আমার দিকে আসতেই আমি ঘুরে অন্যদিকে দৌড় দিচ্ছিলাম, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখলাম রাথোর আমার দিকে এগিয়ে আসছে। তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়েছিল আর পোকামাকড় সেই নাড়িভুঁড়িগুলো গিলছিল। আমি ভয় পেয়ে উল্টো দৌড় দিলাম, কিন্তু সামনে তাকিয়ে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে আর জোরে জোরে হাসছে। থমাস আমার পা তার হাত দিয়ে চেপে ধরে রেখেছিল আর পা চিবিয়ে খাচ্ছিল। আমি শুধু চিৎকার করছিলাম। রাথোড় আমার পেটে কিছু একটা ঢুকিয়ে দেয় আর আমার চোখগুলো খেয়ে নিচ্ছিল। মেয়েটা আমার গলা চেপে ধরে আর রাথোড় থমাস রিচার্ড সবাই আমার শরীর ক্ষত বিক্ষত করে। এতটুকু বলেই হেনরিও মারা যায়। মূলত মেয়েটাকে হত্যা করেছিল হেনরি, আর হত্যা করার পর মেয়েটাকে এই জঙ্গলে ফেলে দিয়ে আসে সে। তারপরই মেয়েটার আত্মা ভয়ানক প্রতিশোধ নেয়। তবে রিচার্ড ছিল এই সবকিছুর মাস্টার মাইন্ড, তাই তাকেও ভয়ানক শাস্তি দেয় মেয়েটা। আজ প্রায় 10 বছরের মতো হল পোস্টমর্টেমের ওই মর্গটা বন্ধ করে দিয়েছে সরকার। রাত হলেই এখনো শোনা যায় সবার আর্তনাদ আর মেয়েটার ভয়ঙ্কর হাসি। তো প্রিয় শ্রোতা, আমরা শুনে এলাম ক্লিকো লিওনার্দো মারিয়ার লেখা এক অতৃপ্ত আত্মা এই গল্পটি। কেমন লেগেছে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমাদের কমেন্ট সেকশন কিন্তু সবসময় আপনাদের জন্য ওপেনই থাকে। আর এই তো, এখন আর খুব বেশি কথা বাড়াতে চাই না, সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের পরবর্তী ঘটনায়। দারুণ কিছু ইন্টারেস্টিং ঘটনা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে, তো ধৈর্য হারা হবেন না। আমরা সরাসরি আমাদের পরবর্তী ঘটনায় এখনই প্রবেশ করতে যাচ্ছি। আপনারা শুনছেন ভূত গল্প, শুনতেই থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। স্টে টিউনড, আমি ফেরত আসছি আমাদের পরের ঘটনাটি নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই।
আকাশ সাহেব হচ্ছে আমাদের মালিক।
হ্যালো, কি রে এত রাতে, কি ব্যাপার? তোর এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটি ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আমাদের এই সোসাইটিতে আমাদের আগের জেনারেশনের যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষেরা এখন পর্যন্ত বেঁচে আছে, তারা অনেক সময় কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম ইনসিডেন্টের কারণে ওয়ার্নিং দিয়ে থাকেন। কিন্তু ওই যে আমাদের মানে তাদের পরবর্তীতে আমরা যে সকল জেনারেশন এই পৃথিবীতে বিলং করছি, অ্যান্ড বিশেষ করে তাদের মধ্যে যাদের রক্ত একটু বেশি গরম ধরে নেওয়া যায়, অনেক ক্ষেত্রে কিন্তু সেই সকল বয়োজ্যেষ্ঠদের সেই সকল ওয়ার্নিং আমরা গায়েই মাখি না। ট্রাস্ট মি, সেই ওয়ার্নিংগুলো যদি আমরা সত্যিকার অর্থে গায়ে মাখতাম এবং আমরা যদি রেসপন্সিবল হতাম, আমাদের জীবন থেকে অনেক রকম বিপদ আপদ আল্লাহর রহমতে কিন্তু কেটে যেত। প্রিয় শ্রোতা, ভূতগল্পে এখন আপনারা যে ঘটনাটি শুনতে যাচ্ছেন, এটা বেশ ইন্টারেস্টিং একটি ঘটনা। আমি গত ফেব্রুয়ারি থেকে ভূতগল্পে আপনাদের হোস্ট হিসেবে কিন্তু আপনাদের সামনে আসছি এবং ভূতগল্পের আপনাদের এই পুরো কমিউনিটির মধ্যে কিন্তু আমি প্রবেশ করেছি গত ফেব্রুয়ারি থেকে। এখন পর্যন্ত আমি যে কয়েকটি স্ক্রিপ্ট আপনাদের জন্য পাঠ করেছি বা পরিবেশন করেছি, তার মধ্যে এই ঘটনাটি কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ এই ঘটনার মধ্যে এমন কিছু সিকোয়েন্স রয়েছে এবং রাইটারের ভাষ্য মতে এই ঘটনাটি বেশিরভাগ অংশই সত্য। আই ডোন্ট নো এই কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু রং মাখানো, সেই বিচারের দায় দায়িত্ব আমি প্রিয় শ্রোতা আপনাদের উপরেই বর্তাচ্ছি। তো চলুন আর বেশি দেরি না করে সরাসরি ঘটনাটি শুনে আসা যাক। এই ঘটনাটির নাম পবনীতলার মাঠ ও মৎস্য পিসাজ। এই ঘটনাটি লিখেছেন আশিক মাহমুদ ভাই। তো চলুন শুনে আসা যাক এই ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে পরিবেশন করছি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, ঝুল বারান্দায় আরাম চেয়ারে বসে জগদীশ বাবু আর তার 6 বছরের ছোট্ট দাদু ভাই দুজন মিলে বৃষ্টি দেখছে আর মুড়ি চানাচুর খাচ্ছে। বর্ষাকাল আসতে না আসতেই বৃষ্টি যেন আকাশ ফিরে নেমেছে এবছর। ছোট্ট আর নিরিবিলি এই ভট্টাচার্য বাড়ির আঙিনা পুরোটাই বৃষ্টির পানিতে ছেয়ে গেছে একেবারে। ধানের গোলার নিচে থাকা একদল রাজহাঁস বেরিয়ে এসে মনের সুখে সেই জমে থাকা পানিতে খেলা করছে। কয়েক জোড়া মুরগি রান্নাঘরের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। কাপড় শুকানোর রশিতে একটা দাঁড় কাকা বসে বসে এক দৃষ্টিতে রাজহাঁসের খেলা করার সেই দৃশ্য দেখে চলেছে। আর মাঝে মাঝে ডানা ঝাপটে কা কা করে ডেকে উঠছে। জগদীশ ভট্টাচার্য এক মনে এই সব কিছু দেখছিলেন। দাদু, ও দাদু, একটা গল্প শোনাও না। জগদীশ বাবু আনমনা হয়ে বাহিরের দিকে দৃষ্টি স্থির রেখে কিছু একটা ভাবছিলেন। পাশ থেকে রিন্টুর বলা কথাগুলো শুনে সম্বিত ফিরে তিনি বললেন, হ্যাঁ দাদু ভাই, একটা গল্প শোনাও না দাদু। ঠিক এমন সময় জগদীশ বাবুদের উত্তর দিকে থাকা রতনদের বাড়ির উঠোনে থাকা তালগাছটার উপরে কান ফাটিয়ে বজ্রপাত হল। বজ্রপাতের শব্দে ছোট্ট রিন্টু নিজেকে ভয়ে গুটিয়ে নিল জগদীশ বাবুর দুই পায়ের মাঝে। জগদীশ বাবু কিঞ্চিত হেসে রিন্টুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় নাই দাদু ভাই, আমি আছি তো, তা কি গল্প শুনবে? রিন্টু কিছুক্ষণ চুপ থাকার পর প্লেট থেকে আরেক মুঠো মুড়ি চানাচুর তুলে নিয়ে খেতে খেতে বলল, ভূতের গল্প দাদু, একটা ভূতের গল্প শুনব। জগদীশ বাবু এবার খানিকটা আরাম চেয়ারে নড়ে চড়ে বসলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে আজ কোনো গল্প নয়, একটা সত্যিকারের ঘটনা বলবো, ঠিক আছে, যে ঘটনার চাক্ষুষ সাক্ষী আমি নিজেই হয়েছিলাম, তা 40 বছর আগে। রিন্টুও এবার মুড়ি খাওয়া বাদ দিয়ে দাদুর মুখের দিকে মনোযোগী হয়ে বসে বলল, আচ্ছা ঠিক আছে বলো। জগদীশ বাবু এবার বলতে শুরু করলেন, আমি তখন সবে কৈশোর থেকে যুবক হয়েছি। আমরা সপরিবারে তখন কুসুমপুর মানে আমাদের পৈতৃক ভিটা গ্রামের বাড়ি থাকতাম। কুসুমপুর গ্রামে একটা মাঠের নামে লোকমুখে তখন বিভিন্ন রকম কথা শোনা যেত। মাঠটার নাম ছিল পবনীতলার মাঠ। অনেকে বলতো ওই মাঠে নাকি অনেক রকমের পিশাচ বাস করে। আবার অনেকে বলতো পবনীতলার মাঠ দিয়ে নাকি সৎকারের পর মৃত ব্যক্তিদের অশরীরী দেহটা সোজা সিঁড়ি বেয়ে স্বর্গ বা নরকে চলে যায়। অবশ্য সিঁড়ি বেয়ে স্বর্গ নরকে যাওয়ার ব্যাপারটা প্রবীণদের বলা গালগল্প হলেও পিশাচের কথাটা ছিল একদম সত্যি। পবনীতলার মাঠ নিয়ে মানুষের মুখে যেমন নানা রকম কথা শোনা যেত, তেমনি সবার মনে ওই মাঠটা নিয়ে একরকম ভীতিকর অবস্থা কাজ করত সব সময়। তার কারণ ছিল একটাই, মাঠের কোল ঘেঁষে থাকা এক প্রান্তে মুসলমানদের বৃহৎ আকার প্রাচীন কবরস্থান আর অন্যদিকে আমাদের শ্মশান। তাই দিনের বেলাতেও কারো খুব একটা যাওয়ার সাহস হতো না ওদিকে। এমনই এক বর্ষার দিনে আমরা 4 বন্ধু পাশের মাচানে বসে বসে 3 পাত্তি খেলছিলাম, আমি, রাজু, মিলন আর রাজেশ। মামা, বৃষ্টি শুরু হইতে না হইতেই জাল কিন্না লইয়া আইসা পড়ছেন দেখি। রাজুর কথা শুনে আমরাও সবাই রাজুর দৃষ্টি লক্ষ্য করে বাহিরের দিকে তাকিয়ে দেখলাম, বৃষ্টিতে আপাদ মস্তক ভিজে কয়েক পিস জালের পুটলি হাতে করে মুখে এক গাল হাসি নিয়ে হেলাল কাকা দাঁড়িয়ে আছে। কাকা, বৃষ্টি তো সবে শুরু হইল, মাছ কি এখন থেকেই ধরবেন নাকি? হেলাল কাকা আমার কথার উত্তরে তার কাঁধ থেকে ভেজা গামছাটা নিয়ে খানিকটা ভেতরে এসে মাথার চুল মুছে নিতে নিতে বলল, তোমরা দেখি কোনো খবরই রাহো না, বিল উপসায়া গিয়া পবনীতলার ধান খেতে যে মাছ পাওয়া যাইতেছে সে কথা কি জানো না নাহি? কি বলেন কাকা, পবনীতলার মাঠেও মাছ পাওয়া যাইতেছে? হ আমি বাড়ি যাইয়া দুমুঠো খাইয়া তারপর আবার রওনা দিমু, বৃষ্টির পানিতে মাছ উজান যাইতেছে বুঝলা, এমন জাল পাতলে মাছ ভরতে বেশিক্ষণ টাইম লাগবো না। কথাগুলো বলার পর হেলাল কাকা জালগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হল। রাজেশ বলে উঠল, কি রে এইভাবে তিন পাত্তি না খেলা, চল আমরাও যাই একটু ঘুরে আসি ওই পবনীতলার মাঠ থিকা। পাশ থেকে রাজু গলা হাঁকিয়ে বলে উঠল, ধুর দিনের বেলায় মাছ ধরা মজা নাই, আমরা বরং রাইতে যামু গা। ওই মিলন, তোকে বাড়িত না ওই তার কাটার কোষ আছে, ওইটা নিয়ে আলো কাটায় মাছ ধরুম আইসকা। রাজুর প্রস্তাবটা আমাদের সবারই মনে ধরল। দিনের থেকে রাতের অন্ধকারে মাছ ধরার মাঝে অন্যরকম একটা ব্যাপার আছে, তাই ঠিক করলাম রাতের বেলায় কোচ নিয়ে আলো কাটায় মাছ ধরব। কিন্তু আমাদের রাতের বেলায় পবনীতলার মাঠে যাওয়ার কথা শুনে পাশে থেকে একজন বয়োজ্যেষ্ঠ বলে উঠল, মরবার ইচ্ছা আছে নাকি তোমাকে? জানো না পবনীতলার মাঠে রাইতের বেলায় কি কি হয়? রাজু হকচকিয়ে বলে উঠল, কি হয়? ওই মাঠে রাইতের বেলায় পিশাচরা ঘোরাঘুরি করে, রক্ত মাংসের মানুষ দেখলে ধৈরা ওইখানেই মাইরা ফেলায়। বয়োজ্যেষ্ঠের এমন কথা শুনে রাজু এবার হো হো করে হেসে উঠে বলল, আমি রোজ যাই সেইখানে, আমাকে নিজেদেরই খ্যাত আছে। কই তোমার পিশাচ তো একদিনও আমার সামনে এলো না, ওইসব গাঁজাখুরি কাল গপ্প আমাকে শোনায়ও না, হ্যাঁ কোনো লাভ নাই। মুরব্বী এবার রাগে ফেটে পড়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, হা যা, মুরব্বী গো কথা না শুন না যাবি তো, যা গেলেই বুঝবার পারবি তখন। লোকটার কথাগুলো আমরা বীরবীর শুনতে পেলাম, তিনি ওই বীরবীর করতে করতেই প্রস্থান নিল। আমরা চারজন মিলে আবার সিদ্ধান্ত নিলাম, সেদিন রাতে কথা মতো চারজন মিলে সোয়া নয়টার দিকে রওনা দিলাম পবনীতলার মাঠের উদ্দেশ্যে। পবনীতলার মাঠ বেশি দূরের পথ নয়, পায়ে হেঁটে গেলে মিনিট পনেরোর মতো সময় লাগে। আমার আর মিলনের হাতে পাঁচ ব্যাটারির টর্চ লাইট, রাজেশের হাতে একটা মাছ রাখার বাঁশের তৈরি ডুঙ্গা, আর রাজুর হাতে তার কাটার কোচ। চারজন মিলে নানান কথায় কাদামাটির পথ ভেঙে পবনীতলার মাঠের মেইন রাস্তায় এসে পৌঁছালাম। রাস্তার ওপাশে থাকা প্রাচীন কবরস্থানটাকে রাতের আধারে যেন আরো বেশি গা ছমছমে করে তুলেছে। ভেতর থেকে 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 শেয়ালের করুণ স্বর ভেসে আসছে। এদিকটাতে পাশাপাশি কবরস্থান আর শ্মশান হওয়াতে দু একশো গজের ভেতরে মানুষের বসত নেই বললেই চলে, আর সেই কারণেই সন্ধে নামলেই এই রাস্তাটা বেশ নির্জন হয়ে ওঠে। আর আজকে বৃষ্টির কারণে যেন চারপাশটাকে আরো বেশি অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে। রাজু বিসমিল্লা বলে প্রথমে কাদা পানিতে পা দিল, আমিও ঈশ্বরের নাম জপতে জপতে ওর পেছন পেছন টর্চ ফেলে নিচে নামলাম। হিম শীতল বর্ষার পানি শরীরে লাগতেই কেমন যেন একটা ঠান্ডা শিহরণ খেলে গেল শির তারাবে। বর্ষার মাঠটাকে রাতের আধারে খোলা সমুদ্রের মতো দেখাচ্ছে, যতদূর চোখ যায় শুধু পানি আর ধান খেত। ধান খেতের আইল দিয়ে খুব সন্তর্পণে চারজন এগিয়ে যেতে লাগলাম ভেতরের দিকে। ধান খেত থেকে ঝিঝি পোকার টানা ঝাপটানোর আওয়াজে অদ্ভুত এক সুর তরঙ্গ কানে ভেসে আসতে লাগলো অনবরত। আশপাশ হতে গলা ফাটিয়ে কোলা ব্যাঙের দল যেন টেকে উঠছে। আমাদের সবার দৃষ্টি তখন ধান ক্ষেতের ভেতরে ধান গাছের গোড়াগুলোর দিকে, কারণ রাতের অন্ধকারে শোল, টেংরা, মাগুর, শিং এইসব টাইপের মাছগুলো মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে লাইটের আলো চোখে পড়তেই তখন দৃষ্টি ভ্রম হয়ে চুপচাপ হয়ে যায় মাছেরা, আর আমরা সেই সুযোগেই শিকার করব। খানিকটা পথ যাওয়ার পর পেছন থেকে মিলন চাপাস্বরের ডাক দিয়ে উঠল, হেই রাজু, এইদিকে হয়তো ওই যে ওইখানে একখান মাছ দেখা যাইতেছে। মিলনের চাপাস্বর শুনে তিনজনেই সেদিকে পা টিপে টিপে এগিয়ে গেলাম নিঃশব্দে। রাজু তার হাতের কোচটা নিয়ে পা টিপে টিপে সেই দিকে এগিয়ে গিয়ে খানিকক্ষণ দেখে নিয়ে কোচটা সজোরে ছুড়ে মারল, কিন্তু প্রথমবারেই গোড়ায় গলদ হয়ে গেল, লক্ষ্য ভ্রষ্ট হল, একটুর জন্য পাশ কাটিয়ে পেরিয়ে গেল মাছটা। রাজু জিহ্বা কামড়ে বলল, ওহ, অনেকদিন পর মারতেছি তো তাই ফসকে গেছে রে, পরের বার আর লক্ষ্য ভ্রষ্ট হইব না বুঝলি, চল ওই দিকটাতে যাওয়া যাক। সবাই চুপচাপ আবার সামনের দিকে আমরা এগিয়ে যেতে লাগলাম। আমি আর মিলন দুজন টর্চ ফেলে এদিক সেদিক মাছ খুঁজতে লাগলাম, কিন্তু মাছ কই। মিনিট বিশেক ঘোরাঘুরি করেও আর কোনো মাছের দেখা মিলল না কারোরই চোখে। রাজেশ রেগে মেগে হেলাল কাকাকে কালমন্দ দিয়ে বসল, কিন্তু রাজুও কম নাছোড়বান্দা নয়, সে একটা মাছ হলেও শিকার করে তবেই ফিরবে। রাজুর সাথে আমাদের এক প্রকার জেদ চেপে বসলো এবার। রাতের আধারে কাদা পানি ভেঙে এসে খালি হাতে ফিরে যাব, মগের মুলুক নাকি, একটা মাছ হলেও নিয়েই ফিরব। এইভাবে আরো আধা ঘন্টা কর্তমাক্ত মাঠের এদিক সেদিক হন্যে হয়ে ঘুরে বেড়ালাম আমরা চারজন, কিন্তু কোনো মাছের টিকিটিও পেলাম না। শেষমেশ চারজনই যখন হাল ছেড়ে দিয়ে ফিরে আসবার সিদ্ধান্ত নিয়ে চলে আসতে যাচ্ছি, তখন সবার পেছনে থাকা রাজেশ গলা হাঁকিয়ে বলে উঠল, হেই, ওই যে ওই দিকটাতে পানির ভেতর কি যেন একটা নট আছে। সবাই থমকে দাঁড়িয়ে কানগুলো সজাগ করতেই সবার কানেই পানি নাড়ার শব্দ ভেসে এলো। বেশ জোরালো শব্দ করেই পানিতে কিছু একটা নড়ে বেড়াচ্ছে। এইবার আর তোরে ছাড়তাছি না, দাঁতে দাঁত চেপে কথাগুলো বলার পর রাজু শক্ত হাতে কোচটা নিয়ে এগিয়ে গেল সেই দিকটাতে। আমরা তিনজনও রাজুর পেছন পেছন এগিয়ে যেতে লাগলাম টর্চ ফেলে। টর্চের আলো পড়তেই সবাই দেখলাম এক হাত সাইজের একটা মাছ ধান ক্ষেতের আইল ঘেঁষে ভেসে বেড়াচ্ছে, কিন্তু মাছটা দেখতে বেশ অদ্ভুত রঙের, সাদার উপরে হালকা সবুজ রঙের প্রলেপ। রাজু খুব সাবধানে এগিয়ে যেতে লাগলো মাছটাকে লক্ষ্য করে। আমি আর মিলন দুজনে চোখে দৃষ্টি স্থির রেখে টর্চের আলো ফেলে সেই দিকটাতে তাকিয়ে রইলাম। হাঁটু সমান পানিতে যেন একটা মাছ পুরো পবনীতলার মাঠ তোল পার করে বেড়াচ্ছে। তখন সবার চোখে মুখে উচ্ছ্বাস ফেটে পড়ছে। রাজু ছুটে গিয়ে হাতের কোচটা ছুঁড়ে মারল মাছটার দিকে, কিন্তু কোচটা কেন জানি মাছটার শরীর স্পর্শ করে বেরিয়ে গেল পাশ কাটিয়ে। প্রথমবার শিকার লক্ষ্য ভ্রষ্ট হওয়ার পর থেকে রাজুর মেজাজ এমনিতেই খেচড়ে ছিল, তাই এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ছুটে গিয়ে কোচটা আবার হাতে তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারল মাছটার দিকে। এভাবে একের পর এক লক্ষ্য ভেদ করতেই লাগলো রাজু, কিন্তু অদ্ভুত ব্যাপার, রাজু তার হাতের কোচটা ঠিক যতবার মাছটার দিকে ছুঁড়ে মারছে ঠিক ততবারই সেটা অদৃশ্য কোনো এক মায়া বলে পাশ কাটিয়ে পেরিয়ে যাচ্ছে। আমি আর মিলন অবাক হয়ে রাজুর কাণ্ড দেখে চলেছি। এদিকে হঠাৎ করে রাজেশ তার হাতের ডুঙ্গাটা ফেলে দিয়ে আক্রোশে ঝাঁপিয়ে পড়ল কাদা পানিতে। তারপর বেশ কিছুক্ষণ মাছটার সাথে ধস্তাধস্তি করতে লাগলো। রাজু তখন সমানে বলে চলেছে, ছাড়বি না একদম, বেটা বজ্জাত মাছ, একদম লেজে গোবরে কইরা ছাড়লো আমারে, ধর একদম শক্ত কইরা ধর, আমি আইতাছি। রাজেশ ততক্ষণে শক্ত হাতে মাছটার মুখ চেপে ধরেছে। মাছটা সমানে তার লেজ দিয়ে বাড়ি মারছে পানিতে, আর মুখ দিয়ে একটা বিদঘুটে আওয়াজ বার করছে। শিকার ধরা পড়ার আনন্দে তখন সবাই হৈ হৈ করে উঠলাম একসাথে। আমি আর মিলন দুজনেই সম্মিলিত কণ্ঠে বলে উঠলাম, ছাড়িস না, আইতাছি আইতাছি, আমরাও আইতাছি। কথাটা বলে যেই না টর্চ ফেলে সেদিকে ধাওয়া করেছি, ঠিক তখনই পরিস্থিতি বদলে গিয়ে ভয়াবহ এক হাড় কাঁপানো বিভীষিকাময় দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠল। এতক্ষণ ধরে পানিতে ছটফট করতে থাকা এক হাত সাইজের মাছটার আকার যেন এখন হঠাৎ করে বেড়ে গিয়ে ছোটখাটো একটা ডিঙি নৌকাতে পরিণত হয়েছে। শিকার যেন তার খোলস ছেড়ে নিজেই শিকারি হয়ে উঠেছে এখন। মিলন চেঁচিয়ে রাজেশকে বলে উঠল, রাজেশ তোর হাতের নিচে ওইটা মাছ না, তুই বুঝতে পারতাছস না, ওইটা মাছ না রে, প্রাণে বাঁচবার চাইলে জলদি পালা। মিলনের কথাগুলো শুনে রাজেশের দু হাঁটুর নিচে থাকা মাছটার দিকে তাকাতেই বিলে চমকে উঠল আমার। এক হাত সাইজের মাছটা হঠাৎ করে এত বড় কিভাবে হয়ে গেল? তাহলে কি দিনের বেলায় বলা সেই বয়োজ্যেষ্ঠের কথাই ঠিক? আমরা কি তাহলে সত্যি কোনো পিশাচের কবলে পড়েছি? কথাগুলো মাথায় আসতেই শীত দ্বারা বেয়ে হিমশীতল পানির একটা স্রোত বয়ে গেল। রাজেশ তখনও শক্ত হাতে মাছটাকে ধরে রেখেছে, কিন্তু মাছটা যেভাবে ক্রমশই বেড়ে চলেছে, কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো শিকারী নিজেই শিকার হয়ে যাবে। এবার আমি আর মিলন দুজনেই চেঁচিয়ে বলে উঠলাম, রাজেশ ওইটা কোনো মাছ না, ওইটা মাছরূপী একটা পিশাচ, তুই ওইটা ছাইরা দে, পালা ওইখান থেকে। আমাদের কথা শুনে এবার রাজেশের হুঁশ ফিরল, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। রাজেশের নিচে থাকা মাছটা এবার মুখ থেকে বিদঘুটে কোনো ফাটানো আওয়াজ বার করে সামান্য নড়তেই রাজেশ ছিটকে গিয়ে ধান খেতে রাইলের মধ্যে পড়ল। সেই কান ফাটানো আওয়াজ বর্ণনা করার মতো নয়, শুনশান পবনীতলার মাঠটা যেন কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। রাজেশ ছিটকে গিয়ে হাঁটু সমান কাদা পানিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর সেই পিশাচ রূপী মাছটা সন্তর্পণে রাজেশের দিকেই এগিয়ে যাচ্ছে ধীর গতিতে। এবার সবাই মিলে স্বরে একসাথে বলে উঠলাম, রাজেশ পালা ভাই, ওই পিশাচটা তোর দিকেই যাচ্ছে। রাজেশ কাদা পানিতে ছেড়ে নিজেকে সামলে নিয়ে দাঁড়াতেই মাছটা বিদ্যুৎ বেগে ছুটে গেল রাজেশের দিকে। তারপর চোখের পলকে দৃশ্যপট পাল্টে গিয়ে আলো আধারিত এক বিভীষিকাময় লোমহর্ষক দৃশ্য আমাদের সকলের চোখে ধরা পড়ল। পিশাচরূপী মাছটা তার শক্ত চোয়ালটা খুলে রাজেশের সামনে দাঁড়িয়ে আছে। চোখ জোড়া এই অন্ধকারের মাঝেও দাউ দাউ করে জ্বলছে তার। রাজেশ পালা ভাই, কিন্তু আমাদের কথা যেন রাজেশের কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। সে মন্ত্রমুগ্ধের মতো মাছটার চোখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে কি যেন দেখেই চলেছে। কয়েক মুহূর্ত এইভাবে কাটার পর সবার হৃৎপিণ্ড কাঁপিয়ে সেই দানবীয় পিশাচটা এবার তার বৃহৎ আকার চোয়ালের ভেতর তুলে নিয়ে রাজেশের কোমর অব্দি গিলে নিল। এমন রক্ত শীতল করা দৃশ্য দেখে তখন আমাদের বাকি তিনজনের অবস্থা কাঠের পুতুলের মতো। আমি আর মিলন দুজনে স্তব্ধ হয়ে টর্চ ফেলে সেই বিভীষিকাময় দৃশ্যটাকে দেখেই চলেছি বোকার মতো। আমাদের সবার হুশ ফিরল রাজেশের কান ফাটানো আর্তনাদ শুনে। মাছের পেটের ভেতর থেকে রাজেশের গগন বিদারী আওয়াজ ফেটে বেরিয়ে আসতে চাইছে। কয়েক মুহূর্ত বাইরে বের হয়ে থাকা রাজেশের পা দুটো ছটফট করতে করতে হঠাৎ করে শান্ত হয়ে গেল। আলো আধারিতে দেখলাম চোয়ালের দুপাশে থাকা দানবীয় সদন্তগুলো ধীরে ধীরে রাজেশের চামড়া আর মাংস ভেদ করে ভেতরে সেদিয়ে যাচ্ছে। এবার সেই দানবীয় মাছটা তার বৃহৎ আকার চোয়ালটা আরেকটু প্রসারিত করে রাজেশের অর্ধেক শরীর মুখের ভেতর নিয়ে চোখের পলকে গিলে ফেলল। হাঁটু সমান পানিতে একটু আগে ভেসে বেড়ানো ছোট সাইজের মাছ থেকে এমন বিভীষিকাময় দৃশ্য দেখব কেউ ক্ষুণাক্ষরেও ভাবিনি। সবটাই যেন তখন দুঃস্বপ্ন মনে হচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি চোখ মেলে তাকিয়ে দেখব মা ডাকছেন, কিন্তু না, নিয়তি সেদিন আমাদের বিরুদ্ধে সাথ বেঁধেছিল। চোখের পলকে একটা জলজ্জান্ত মানুষকে মাছের পেটে চলে যেতে দেখে সবার অবস্থা তখন পরিমরি। সবার পেছনে দাঁড়িয়ে থাকা মিলন এবার হুশ ফিরে পেয়ে গলা ছেড়ে চিৎকার করে বলে উঠল, ভাসতে চাইলে পালা সবাই, ওইটা একটা পিশাচ, সকালে বলা সেই মুরব্বীর পিশাচ, রাজেশ আর নাই, ওরে খাইয়া ফালাইছে পিশাচটা, পালা পালা সবাই, নইলে আমাগরেও বাঁচতে দিব না, আমাগরেও খাইয়া ফেলাইব। মিলনের চিৎকারের শব্দে আমার আর রাজুর সম্বিত ফিরল। এক পলক রাজেশের আধ খাওয়া ভেসে থাকা শরীরটার দিকে তাকিয়ে তিনজনে প্রাণপণে ছুটতে লাগলাম হাঁটু সমান পানি ভাঙতে ভাঙতে। আমাদের তিনজনার ছুটে চলার শব্দ ছাড়াও পেছনে তখন আরো একজনের ছুটে আসার শব্দ আমাদের কানে ভেসে আসছিল। মাছরূপী ওই পিশাচটা আমাদের পিছু যে নিয়েছে তা আর বুঝতে বাকি রইল না কারোই। সবার আগে ছুটে চলেছে মিলন, তারপর আমি আর সবার পেছনে রাজু। হঠাৎ করে পেছন থেকে রাজু সাড়া আর না পেয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি পেছন ঘুরে টর্চ ফেলতেই দেখলাম রাজু তার হাতের কোচটা শক্ত হাতে ধরে ধেয়ে আসা মাছটাকে উদ্দেশ্য করে বলছে, হায় আইসকা তোরে মারুম নয়তো নিজে মরু। উৎকণ্ঠিত গলায় বলে উঠলাম, রাজু তুই পাগলামি করিস না ভাই, ওইটা কোনো মাছ না, ওইটা একটা পিশাচ, ভাই খাইয়া ফেলাইব, ভাই তোরে খাইয়া ফেলাইব। কিন্তু রাজুর জেদের কাছে আমার কথাগুলো যেন মুখ থুবড়ে পড়ল। আমার কথার তোয়াক্কা না করে রাজু শক্ত হাতে সেই পিশাচের মুখোমুখি হওয়ার জন্য সেই দিকেই তাকিয়ে রইল। আমি আবার বললাম, রাজু কথা শোন ভাই, আমার ওই পিশাচের সামনে আমাদের কোনো শক্তিই খাটবে না, সইলায়। কথাটা পুরো শেষ না করতেই দেখলাম পিশাচ রূপে মাছটা এক লাফে রাজুর মাথাটা মুখের ভেতর ঢুকিয়ে নিয়ে আবার পানিতে লাফিয়ে পড়ল। মাছটার দিক থেকে চোখ সরিয়ে রাজুর দিকে তাকাতেই পুরো শরীরটা আরো একবার কেঁপে উঠল ভয়ে। হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে থাকা রাজুর ধরের ওপর মাথাটা আর নেই। দেখলাম মুন্ডুবিহীন ধর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে কাদা পানির জলে মিশে যাচ্ছে। আতঙ্কে কণ্ঠস্বর গলার নিম্ন দেশে এসে দলা পাকিয়ে গেল আমার। মুখ দিয়ে গোঙানির আওয়াজ ছাড়া আর কোনো কিছুই বেরোল না। ভয়ে আর্তনাদ করে উঠে তারপর সামনে ঘুরে আবার প্রাণপণে ছুটতে লাগলাম। ধান খেত পাট খেত মারিয়ে প্রায় 20 মিনিট কাদা পানির সাথে যুদ্ধ করে হাঁপাতে হাঁপাতে টাঙায় এসে পৌঁছাতেই ধপ করে পড়ে গেলাম আমি। মিলন আমার সাইরাজ আস না ভাই, আমার বেদনাতুর কণ্ঠস্বর শুনে মিলন থমকে দাঁড়িয়ে এদিকে এগিয়ে এলো আমার কাছে। আমি তখন কাদায় আটকে গিয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছি সমানে। মিলন তার হাতের টর্চটা লুঙ্গিতে গুজে রেখে আমাকে ওঠানোর জন্য যেই না হাতটা বাড়াতে গেল, ঠিক তখনই নিচের ধান ক্ষেত থেকে দানবীয় সেই পেশাচটা বেরিয়ে এসে ভয়ঙ্কর একটা গর্জন তুলে মিলনের ডান হাতটা কনুইয়ের নিচ থেকে মুখের ভেতরে পুরে নিয়ে আবার ঢুকে গেল ধান ক্ষেতের ভেতরে। এবার আমার চোখে আর সহ্য করার সেই শক্তি ছিল না। বুকের ঠিপ ঠিপানিটা হঠাৎ করে থেমে গিয়ে চোখের সামনে যেন একরাশ গাঢ় অন্ধকার এসে জড়িয়ে ধরল আমাকে। যখন চোখে আলো পড়ল তখন নিজেকে আবিষ্কার করলাম ঘরকুটোর একটা ছোট্ট পিড়িতে থাকা চৌকির ওপরে নিজেকে শুয়ে থাকা অবস্থায়। আধো চোখে দেখলাম শিওরের কাছে মাউশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়েই বসে আছেন। চোখগুলো কেমন ফোলা ফোলা তার। দুয়ারে দাঁড়ানো বাবার মুখেও একরাশ চিন্তার ছাপ। আমাকে চোখ খুলতে দেখে মা হাউ মাউ করে কেঁদে ফেলল, তারপর বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে থাকলো,
কেন গেছিলিস তুই অলক্ষীর মাঠে? জানিস না ওইটা ভালো না?
আমি মায়ের কথার কোনো উত্তর না দিয়ে ধরা গলায় পাল্টা প্রশ্ন করলাম,
মিলন, মা, মিলন ঠিক আছে তো?
মা কান্না থামিয়ে বলল,
হ্যাঁ, তবে ওর ডান হাতটা আর নাই। রাজেশ আর রাজু ওরা কোথায় মা?
মা এবার খানিকটা অবাক হয়ে বলল,
ওরাও গেছিল তো গো সাথে। হ্যাঁ গো খোকার বাপ, জগদীশ কি কয় এসব?
বাবা গম্ভীর মুখে বলল, ওদেরকে কেউ খুঁজতে পাই নাই আমরা। এ পর্যন্ত বলবার পর জগদীশ বাবু একটু থামলেন। তখন রিন্টু আবার কৌতূহলী চোখে তাকে জানতে চাইল,
দাদু সেই পিশাচ মাস্টার কি হলো?
জগদীশ বাবু এবার রিন্টুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, জানি না দাদু ভাই, মিলনের কোনোই পর্যন্ত কাটা হাতটা নিজের চোখে না দেখলে হয়তো আমি ধরেই নিতাম সেদিন রাতে গভীর ঘুমের মধ্যে নিশ্চয়ই কোনো একটা দুঃস্বপ্ন দেখেছি। তবে সব দুঃস্বপ্ন যে মিথ্যে হয় না তা সেদিন রাতের ঘটনার পর আমি বুঝে গিয়েছি। রক্তের গরমে সেদিনের সেই মানুষটার কথা না শুনে পবনীতলার মাঠে গিয়েছিলাম আমরা, আর তার প্রতিদান স্বরূপ দুইজন বন্ধুকে হারিয়েছি। এমনকি তাদের দেহের বাকি অংশটাও আর কেউ পাইনি আমরা। হয়তো পেশাচটা নির্মম ভাবে রাজেশ আর রাজুর শরীরটাকে তার ধারালো দাঁত দিয়ে খুবলে খুবলে খেয়ে ফেলেছিল।
তাহলে সেই মাস্টার কি হলো দাদু, এখনো কি আছে?
জানি না দাদু ভাই, ওই ঘটনার পর আমি আর তেমন ভাবে বাড়ি থেকেই বের হতাম না। ওই বলতে পারো একদম ঘরকুনো হয়ে গেছিলাম। মাঝে মাঝে রাতে স্বপ্নে দেখতাম রাজেশ আর রাজু সেই দানবীয় মাস্টার মুখের ভেতর থেকে আমাকে দু হাত বাড়িয়ে সমানে ডাকছে। দিন দিন আমার অবস্থা বেগতিক দেখে বাবা মা ভয়ে কুসুমপুর ছেড়ে এইখানে চলে এসেছিল। তারপর আর কখনো কুসুমপুর যাওয়া হয়নি। জানি না এখনো সেই পবনীতলার মাঠটা আছে কিনা, থাকলে হয়তো সেই মাঠে কোনো না কোনো পিশাচ রাতের আধারে ঘাপটি মেরে বসে থাকে নরমাংসের স্বাদ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে। প্রিয় শ্রোতা, আমরা শুনে এলাম আশিক মাহমুদ ভাইয়ের লেখা অসাধারণ একটি ঘটনা, পবনীতলার মাঠ ও মৎস্য পিশাচ। তো ঘটনা শুরু করার আগে যেটা বলছিলাম, আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়র সিটিজেন্স রয়েছেন তাদের কথাগুলো আমরা একটু যদি কেয়ারফুলি নিয়ে থাকি তাহলে হয়তো আলটিমেটলি আমাদের নিজেদের জন্যই ভালো। তারা সব কথা যে নিতে হবে, ইটস নট লাইক দ্যাট, বাট অবশ্যই এখানে আপনার ডিসিশন মেকের সব ধরনের অধিকার একান্তই আপনার। কিন্তু আসলে হয় কি, বয়সের সাথে সাথে তো অবশ্যই এক্সপিরিয়েন্স বাড়ে। আর আমি পার্সোনালি যতটুকু পড়াশোনা করেছি আমাদের আগের জেনারেশন পর্যন্ত, এখন যারা মোটামুটি এখন বেশ বয়োজ্যেষ্ঠ, তারা কিন্তু তাদের যুবককালে এবং পরবর্তীতে মধ্য বয়স যখন পার করেছেন তারা, অথবা তাদের শেষের বয়সকালটাতে, তারা কিন্তু দারুণ কিছু ভয়ানক সুপারন্যাচারাল ইনসিডেন্টের সম্মুখীন হয়েছেন। কারণ বিশেষ করে আমি যতটা স্টাডি করেছি, আমি তো ছোটবেলা থেকেই হরর, ফিকশন, নন ফিকশন এইসব কিছুরই ফ্যান ছিলাম, এখনো আছি। আমাদের এই উপমহাদেশের প্রেক্ষাপটে যে কয় ধরনের ঘোস্টলি এন্টিটি বা ভৌতিক এন্টিটির আমরা নাম শুনে থাকি, তার মধ্যে স্কন্ধ কাটা, গলা কাটা ভূত, এই প্রেতাত্মা বা এটাও তো কাইন্ড অফ একটা জিনের প্রজাতি আর কি, জিন ওই ধরনের রূপ নিয়ে মানুষকে ভয় দেখায় যতদূর আমার পার্সোনাল অপিনিয়ন, এবং তাদের কিছু কার্যসিদ্ধি করে। কি কার্যসিদ্ধি করতে তারা চায় সেটা আপনাদেরকে আর হয়তো আর খুলে বলার দরকার নেই, আপনারা সবাই খুব ভালো করেই জানেন। তো এই ধরনের মেকওভার করা বা এই স্কন্ধ কাটা টাইপের ইনসিডেন্ট কিন্তু আমরা মূলত আগের জেনারেশনের মানুষজনের কাছে খুব বেশি শুনে থাকি। আমাদের এই জেনারেশনে খুব কম মানুষই দেখেছে, একদমই দেখেনি তা না, বাট এখন যত শতাংশ এই স্কন্ধ কাটা রিলেটেড ঘটনা আমরা শুনতে পাই, তার থেকে বেশ ঢের বেশি ইনসিডেন্ট কিন্তু আমাদের আগের ওই প্রজন্মটা পর্যন্ত একটা দারুণ অ্যামাউন্টে ঘটে গেছে। তো আশা করছি আমার মেসেজটা সবার কাছে পৌঁছেছে, এন্ড আমি আর খুব বেশি দেরি করতে চাই না, সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের পরবর্তী ঘটনায়। আর পরবর্তী ঘটনা শুনতে গেলে টিউন করে থাকতে হবে ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। স্টে টিউন্ড, আমি ফেরত আসছি আমাদের পরবর্তী ঘটনা নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই। হ্যালো, কি রে এত রাতে, কি ব্যাপার তোর, এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
প্রিয় শ্রোতা, আজকের ভূত গল্পে আবারও বাংলাদেশি লেখক আনোয়ার হোসেনের লেখা একটি নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। আশা করছি তার লেখা বিগত গল্পগুলোর মতোই আজকের এই গল্পটিও আপনাদের বেশ ভালো লাগবে। তার লেখা আজকের এই গল্পটির নাম অভিশপ্ত আয়না। চলুন শুরু করা যাক এবং শুনে আসা যাক আনোয়ার হোসেনের লেখা অভিশপ্ত আয়না। আজ বাসায় উর্মি একা, বাসায় আজ কাজের বুয়াও আসেনি, তাই বাধ্য হয়েই রান্নার কাজটা আজকে উর্মিকেই করতে হচ্ছে। কয়েকদিন পর পর ওই মহিলার যে কি হয়, আজ বাসায় খুকির বাবা আসুক, এই মহিলাকে বদলাতেই হবে। বেচারি দুই দিন পর পর যে কি হয়। উর্মি তার মেয়ে খুকিকে নিয়ে শহরের পাশেই একটা ভাড়া বাসা নিয়ে থাকে। তার স্বামী রিফাত এই শহরে কোন এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। আজ উর্মি খুকিকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে, তাই রান্নার কাজটা শেষ করে এসে আয়নার সামনে বসে পড়ে। হালকা সেজে এসে খুকিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। খুকি দেখতে খুবই কিউট, মিষ্টি একটা মেয়ে, যে কেউই তাকে দেখলে কোলে নিতে চাইবেই, চাইবেই বা না কেন, ছোট বাচ্চাকে কেই বা না পছন্দ করে। আর তার উপর বাচ্চাটা যদি এত কিউট হয় তাহলে তো কথাই নেই। খুকি বলল, মা আমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে না? হ্যাঁ মা, তোমাকে আজ স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। মা তুমি একটু বসো। কিছুক্ষণের মধ্যেই মেয়ে খুকিকে সাথে নিয়ে সে বেরিয়ে পড়ে। সামনের রাস্তা থেকে একটা রিকশা নিয়ে সে রওনা হয় স্কুলের উদ্দেশ্যে। এদিকে তাদের বাসায় তাদের বিড়ালটি বড্ড উৎপাত করছে আজকাল। অনেক সময় বিড়ালটি বেশি উৎপাত করতে শুরু করে। উর্মি ও খুকি স্কুল থেকে বাসায় ফেরত এলো বেশ কিছুক্ষণ পর। বাসায় এসে তারা যা দেখল, বিড়ালটি যা অবস্থা করে রেখেছে, কাজের বুয়াও এদিকে আসেনি, এগুলো গুছাবে কে? খুকিকে রেখে সে সবকিছু গোছাতে থাকে। এটা যে কি হলো, বিড়ালটা তাদের ঘরের আয়নাটাও আজ ভেঙে ফেলেছে। না, এই বিড়ালটাকে তো আর বাসায় রাখা যাবে না, আজ খুকির বাবা আসুক। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। ওই তো, মনে হয় খুকির বাবা এসেছে। দাঁড়াও আসছি, বলে দরজাটা খুলে দেয় উর্মি। এ কি, তোমার বাসার এই কি অবস্থা, আর আয়নাটাও ভাঙা? এটা তার হাজবেন্ড রিফাতের গলা। উর্মি বলল, আর বলো না, তোমার পোষা বিড়ালের কাজ এটা। আমরা স্কুল থেকে আসতে নাসতেই ঘরের এই অবস্থা দেখলাম, আর দেখেছো কত সুন্দর আয়নাটাও ভেঙে ফেলেছে। আমি আমি আর চাই না যে এই বিড়াল আমাদের বাসায় থাকুক, জলদি ওটাকে বিদায় করো। রিফাত বলল, আহা উর্মি, তুমি এভাবে কেন বলছো? বিড়ালটা তো আমাদের পরিবারেরই একজন সদস্য, আমার বিড়াল খুবই ভালো লাগে। উর্মি বলল, আচ্ছা ঠিক আছে, থাকুক না হয় বিড়াল, কিন্তু আপাতত একটা আয়না তো লাগবেই। রিফাত উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল সুন্দর দেখে একটা আয়না নিয়ে আসব। উর্মি বলল, হ্যাঁ সুন্দর ডিজাইনের একটা আয়না আমার কিন্তু চাই, জানি তো মাঝে মাঝে আমার একটু সাজগোজ করতে হয়। আচ্ছা ঠিক আছে, কালই পেয়ে যাবে। পরদিন সকালে নাস্তা সেরে রিফাত অফিসে চলে যায়, আর উর্মি তার মেয়ে খুকিকে নিয়ে স্কুলে যায়। আজ কাজের বুয়া এসেছে, এখন বাসায় শুধু কাজের বুয়াই রয়েছে। রিফাত দুপুরে অফিসের কাজে একটু বাইরে যায়। সে একটা দোকানে কিছু আয়না দেখতে পায়। এই দোকানের সব জিনিসই পুরনো, অ্যান্টিকের দোকান। রিফাত পুরনো বলে যেখানে যেতে চাইছিল না, তখনই তার চোখ যায় দোকানের ভেতর নকশা ও ডিজাইন করা কিছু আয়নার দিকে। রিফাত দোকানে গিয়ে কাঠের ফ্রেমে বাঁধাই করা কারুকাজ করা এক ডিজাইনের আয়না বেশ পছন্দ করে। সে টাকা পরিশোধ করে বলে যে আয়নাটা আজকের মধ্যেই এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। এ কথা বলে রিফাত কাজে ব্যাক করে। এদিকে বাসায় এখন উর্মি তার মেয়ে খুকি ও কাজের বুয়া রয়েছে। বুয়া রান্নার কাজে ব্যস্ত, উর্মি তার মেয়েকে পড়া দেখিয়ে দিচ্ছে। তখনই বাসার কলিং বেলটা বেজে ওঠে। উর্মি বলে, এই সময় আবার কি আসলো? দরজা খুলতেই সে দেখে দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটির সামনে একটা কার্টুনের বাক্স রাখা। লোকটি বলে, আপনাদের বাসায় এই আয়নার অর্ডারটা ছিল, কোথায় রাখবো সেটা বলে দিন। উর্মি তো মহা খুশি, সে তাদের বিছানার পাশে আয়নাটি রাখতে বলে। উর্মির কথা মতো লোকটি আয়নাটি বাক্স থেকে বের করে। উর্মি আয়নাটি দেখে প্রচন্ড খুশি হয়। আরে এটা তো ভারী সুন্দর, এত সুন্দর কাজ করা, দেখে তার মনটা ভরে গেল। লোকটি চলে গেলে উর্মি কাজের মহিলাকে ডাক দেয়। মহিলার নাম সালেহা। এই সালেহা, এদিকে একটু আসো তো। জি ম্যাডাম, বলুন। এই আয়নাটা একটু মুছে দাও না। ঠিক আছে ম্যাডাম, আমি মুছে দিচ্ছি। এই বলে সালেহা একটা কিছু নিয়ে আয়নাটি মুছতে থাকে। সে বলে, ম্যাডাম আয়নাটা তো ভারী সুন্দর, কত সুন্দর কাজ করা। উর্মি কিছুক্ষণ পরে সালেহাকে বলল, আচ্ছা তুমি এখন যাও বরং, রান্নার কাজটা শেষ করো। উর্মি আয়নার সামনে সাজগোজ করার জন্য বসে পড়ে। ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সালেহাও বলে, ম্যাডাম আমি তাহলে আজকে যাই। উর্মি বলে, যাবেই যখন, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই খুকির বাবা চলে আসবে, তুমি বেতনটা নিয়ে না হয় আজকে যাও। সালেহাও ভাবে, যাক বেতন নিয়ে গেলে তো বেশ ভালোই হয়। তাই সে রিফাত আসার অপেক্ষায় থাকে। রিফাত ফোন দেয় কিছুক্ষণ পর, তার আসতে আজ একটু দেরি হবে। সালেহা বলে, ম্যাডাম আমি তাহলে চলে যাই। আরে তুমি একটু অপেক্ষা করো, বাসায় টুকটাক গোছগাছ করতে হবে, তুমি সেগুলোতে একটু হেল্প করো, ততক্ষণে রিফাতও চলে আসবে। সন্ধ্যায় রিফাত বাসায় এসে দেখে উর্মি আজ অনেক সেজেছে। লাল শাড়িতে আজ উর্মিকে লাল পরীর মতোই লাগছে, মাথায় আবার ফুল দিয়েছে, কপালে টিপ পড়ায় সৌন্দর্য আরো খানিকটা বেড়েছে। রিফাত দ্রুত গিয়ে উর্মিকে জড়িয়ে ধরে। উর্মি রিফাতকে থামিয়ে দেয়, আরে থামো, পাশে বুয়া আছে আর তোমার মেয়ে সব দেখছে। রিফাত দেখে পাশে সালেহা ও খুকি সবকিছু দেখছে। রিফাত সাথে সাথে উর্মিকে ছেড়ে দেয়, আরে আগে বলবা তো, বলেই সে পাশের রুমে চলে যায়। সালেহা বেতনের টাকাটা নিয়ে বের হয়ে যায়। রিফাত ফ্রেশ হয়ে আসে, খুকিকে মাঝখানে বসিয়ে তারা গল্প করছে। উর্মি বলে, এত সুন্দর একটা আয়না নিয়ে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। রিফাত আয়নাটির কাছে যায়। এ কি, এ তো অন্য একটা আয়না, মানে আজ দুপুরে সে দোকানে যে আয়নাটি কিনেছে এটা তো সেই আয়না নয়, এটা ভারী সুন্দর। সেটাও বেশ সুন্দর ছিল, কিন্তু এটা অবশ্যই সেটার থেকেও সুন্দর। কিন্তু রিফাত উর্মিকে বলে, শোনো, এটা কিন্তু সেই আয়নাটা নয় যেটা আমি কিনেছিলাম, দোকানদার হয়তো ভুল করে এই আয়নাটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আমাদের খুব সম্ভবত এটা রাখা উচিত নয়, এটা আমাদের ফেরত দিয়ে দেওয়া উচিত। উর্মি বলে, না না থাকুক, এটা ভারী সুন্দর, আমারও খুকির খুব পছন্দ হয়েছে। রিফাত ভাবে, আচ্ছা উর্মি যখন এত করে বলছে তাহলে থেকেই যাক না হয়, আচ্ছা তোমার যা মন চায় তাই হোক। রাতে খাওয়া দাওয়া শেষ করে খুকিকে সাথে নিয়ে দুজনে শুয়ে ঘুমিয়ে পড়ে। রাত বাড়তে থাকে, ঘড়ির কাঁটা শব্দ করছে, রাত আনুমানিক একটার বেশি হবে। হঠাৎই আয়নাটি একটু নড়ে ওঠে, পরক্ষণেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ পর উর্মি পানি পান করার জন্য কিচেনের দিকে যায়, তখন তার কাছে মনে হয় কেউ তার পিছে হাঁটছে। উর্মি থেমে পেছন ফিরে দেখে, কই, কেউ তো নেই। সে পানি পান করে আসার সময় আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, সামনের চুলগুলো সরিয়ে সে দেখতে পায় তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সাথে সাথে উর্মি পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। সে কিছুটা বিচলিত হয়ে পড়ে, কিছুক্ষণ পরে সে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উর্মি নাস্তা রেডি করে রিফাতকে ডাকে। রিফাত নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর যাওয়ার সময় উর্মিকে বলে যায় আজ তার বাসায় ফিরতে বেশ রাত হবে। ছোট খুকিকে একটা চুমু দিয়ে সে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরই সালেহা আসে, সে রান্নার কাজে চলে যায়, আর উর্মি তার মেয়েকে স্কুলে নিয়ে যায়। বাসায় সালেহা একা রান্নায় ব্যস্ত। সালেহা তখন রান্নাই করছিল, হঠাৎ সে বেডরুম থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সালেহা ভাবে বাসায় তো কেউ নেই, তাহলে বেডরুমে কে আওয়াজ করবে, না এটা হয়তো তার মনের ভুল। কিন্তু পরক্ষণেই আবারও বেডরুম থেকে একটা আওয়াজ ভেসে আসে। সে ভাবে হয়তো রুমের বিড়ালটি এই কাজটি করছে, সে রান্নাই করতে থাকে। সে কিছুক্ষণ পর দেখে বিড়ালটি তার পাশ থেকে রুমের জানালা দিয়ে বাহিরে বেরিয়ে যায়। দেওয়ালের পরেও সে বেডরুম থেকে আওয়াজ পেতে থাকে। এইবার সালেহা ভয় পেয়ে যায়, আরে বিড়ালটা তো তার সামনে ইমাত্র বাইরে বেরিয়ে গেল, তাহলে বেডরুমে কিসের আওয়াজ? সালেহা মনে করে হয়তো ইঁদুরের কাজ। আওয়াজটি কিসের এটা দেখার জন্য সে বেডরুমে যায়, কিন্তু পুরো রুম খুঁজেও সে কিছুই খুঁজে পায় না। আজব তো, এতক্ষণ রুম থেকে আওয়াজ শোনা গেল, এখন হঠাৎই আওয়াজটি থেমে গেল। সালেহা কিছুই বুঝতে পারছে না আওয়াজটি কিসের ছিল। সে আবার কিচেনে যায়, রান্নার কাজ শেষ হতে না হতেই উর্মি তার মেয়েকে নিয়ে বাসায় ফেরত আসে। সালেহার চোখে মুখে আতঙ্কের ছাপ। কি সালেহা, তোমার কি হয়েছে? তোমাকে এত নার্ভাস লাগছে যে? ম্যাডাম, আমি যখন কিচেনে রান্না করছিলাম তখন বেডরুম থেকে একটা আওয়াজ শুনি, কিন্তু আমি পুরো রুম খুঁজলাম কিন্তু কোথাও কিছুই পাইনি। ম্যাডাম, আমি তো আপনাদের বাসায় দীর্ঘদিন যাবৎ কাজ করছি, বিশ্বাস করেন, আপনাদের এই বাসায় এর আগে কোনোদিন এমনটা ঘটেনি। আজই হঠাৎ আমি অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেয়েছি। উর্মি বলে, আরে তুমি এত ভয় পাও কেন? এটা বিড়াল আওয়াজ করেছে। না না ম্যাডাম, এটা বিড়ালের আওয়াজ ছিল না, বিড়ালটি আমার সামনে দিয়েই চলে গিয়েছিল। ও বেরোয় যাওয়ার পরই আমি ওই আওয়াজটি আরো বেশি করে শুনতে পেয়েছি। উর্মি বলে, আচ্ছা যাই হোক, এটা খুব সম্ভবত তোমার মনের ভুল ধারণা। আবার এটাও হতে পারে যে আওয়াজটি বাহিরে থেকে এসেছে। সালেহা তাকে বলে, আমি সেটা জানি না ম্যাডাম, তবে আমি শিওর এই আওয়াজটি আমি শুনেছি। আচ্ছা ঠিক আছে, যাও এখন কাজটা শেষ করো, এখন তো আওয়াজ শুনছো না, আর আমি তো এসেই গিয়েছি। খুকি তখন খেলনা নিয়ে খেলায় ব্যস্ত। উর্মি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, কিন্তু ততক্ষণে খুকি আয়নার সামনে চলে যায়। সে আয়নায় নিজেকে দেখছে। উর্মি বলে, এ কি মা, তুমি আয়নার সামনে কি করছো? মা, আমি আয়নায় কিছু দেখেছি। উর্মি বলে, মা তুমি এসব কি বলছো, আয়নায় তো তোমাকেই দেখা যাচ্ছে। না মা, আমি আয়নায় কালো ধোঁয়ার মতো কিছু একটা দেখেছি। তাই না? আচ্ছা চলো এখন খেতে যাবে। এ কথা বলে সে খুকিকে খাবার টেবিলে নিয়ে যায়। সালেহা রান্না শেষ করে বাসা থেকে চলে যায়, তবে যাওয়ার সময় বলে যায়, ম্যাডাম আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। উর্মি একটু অবাক হয়ে ভাবে, সালেহা তো এর আগে কোনোদিন এমন কথা বলেনি, যাক সাবধানে থাকাটা তো আর খারাপ কিছু না। অনেকক্ষণ মা গল্প করে এভাবেই সময় কেটে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে সালেহা ফেরত আসে, সে কিচেনে রান্নার কাজে চলে যায়, আর অন্যদিকে উর্মি খুকিকে পড়া দেখিয়ে দিচ্ছে। হঠাৎই বিড়ালটি আয়নার সামনে গিয়ে বিকট আওয়াজ করে, খুকি ভয় পেয়ে যায়। সালেহা দৌড়ে আসে, ম্যাডাম কি হয়েছে? উর্মি বলে, না তো কিছুই হয়নি, তুমি তোমার কাজ করো। উর্মি বিড়ালটিকে তাড়িয়ে দেয়। সন্ধ্যায় সালেহা চলে গেলে বাসায় উর্মি আর খুকি একাই থাকে। খুকি টেলিভিশনে তখন কার্টুন দেখছিল, উর্মি তখন ওয়াশরুমে যায়, খুকি তখন বেডরুমে একা। টেলিভিশনে কার্টুন দেখায় সে আনমনা হয়ে আছে। কার্টুন দেখে একা একাই খুকি হাসছে। হঠাৎই সে একটা আওয়াজ শুনতে পায়। পেছন ফিরে তাকিয়ে সে দেখে সেখানে কেউ নেই। তাহলে আওয়াজটি আসলো কোথা থেকে? খুকি উঠে আস্তে আস্তে আয়নার কাছে যেতে থাকে। উর্মি তখনও ওয়াশরুমেই রয়েছে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই খুকি দেখতে পায় আয়না স্পষ্ট করে তাকে দেখা যাচ্ছে। খুকি দুষ্টুমির ছলে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দিয়ে ভেঞ্চি কাটে, আর তখনই সে ভয় পেয়ে যায়। আয়নায় তার ঠিক পেছনে কে যেন দাঁড়িয়ে আছে, আয়নায় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। খুকি ভয় পেয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে উর্মি ছুটে আসে, কি হয়েছে মা, তুমি চিৎকার করছো কেন? মা মা, ওই আয়নাতে আমি কাউকে দেখেছি, মা কেউ ছিল আয়নার মধ্যে। উর্মি বলে, দেখো মা তুমি ভয় পেও না, এই যে দেখো আয়নায় তো আমাদের ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। খুকি বলে, মা আমি আয়নাকে কাউকে দেখেছি। এটা বলেই সে কান্না করতে থাকে। খুকিকে বিছানায় বসিয়ে উর্মি একটা কাপড় নিয়ে আয়নাটি ঢেকে দেয়। রিফাদ আজ রাত করে ফিরবে, উর্মি তার মেয়েকে পড়া শিখিয়ে দিচ্ছে। ঠিক তখনই সে রুমের এক পাশ থেকে অন্য পাশে একটি কালো ছায়া চলে যেতে দেখে। মুহূর্তের মধ্যেই উর্মি চমকে যায়। এটা আবার কি? এটা কিসের ছায়া? সে উঠে সেদিকে যেতেই দেখতে পায় জানালাটি বন্ধ সে করতে ভুলে গিয়েছে আজ। জানালাটি বন্ধ করে আসার সময় পেছন থেকে তার চুলের টান পড়ে। মনে হচ্ছে পেছন থেকে কেউ তার চুল টেনে ধরেছে। এইবার উর্মি সত্যি ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে ভয়ে ভয়ে পেছন ফিরে তাকায়, কিন্তু কোথাও কিছুই সে দেখতে পায় না। আশ্চর্য, এইমাত্র কেউ তার চুলে টান ধরেছে, কিন্তু এখানে তো দেখছি কেউই নেই। সে তাড়াতাড়ি তার মেয়ের কাছে চলে যায়। খুকি বলে, মা, আজ বাবা এখনো আসলো না, বাবা কখন আসবে? উর্মি জবাব দেয়, এই তো মা, তোমার বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এটা সে বলতে না বলতেই দরজায় কলিং বেলটা বেজে ওঠে। দরজার ওপাশ থেকে রিফাত বলে ওঠে, কি হলো উর্মি, দরজা খুলছো না কেন? খুকি বলে, মা, তুমি বলার সাথে সাথে বাবা চলে এসেছে, তুমি ঠিকই বলেছ। উর্মি দরজার কাছে গিয়ে ভাবে, আজ তো রিফাতের বেশ রাতে আসার কথা, সন্ধ্যায় কেন চলে আসলো? যাই হোক, সে দরজা খুলতেই দেখে রিফাত দাঁড়িয়ে আছে। রিফাতের হাতে একটা কিসের যেন বাক্স। উর্মি ভাবে হয়তো রিফাত তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজ তাড়াতাড়ি বাসায় ফিরেছে, তার সাথে গিফট বক্সটিও তার জন্যই এনেছে। রিফাতকে দেখে খুকি দৌড়ে যেয়ে বলে, বাবা তুমি এসেছ? জানো বাবা, আমি আজ আয়নায় কাউকে দেখেছি, আমার খুব ভয় লাগছে বাবা। রিফাত বলল, ভয় নেই মা, আমি তো আছি, চলো এখন দেখবো বাবা কি এনেছে। রিফাত বাক্সটি বিছানায় রাখল। খুকি বাক্সের পাশেই বসে থাকে। বাবা, এই বক্সের ভেতর কি? মা, আর একটু পরেই দেখতে পাবে যে এর মধ্যে কি আছে। উর্মি বলে, কি এনেছো দেখাও তো। রিফাত উর্মির একটা হাত ধরে কাছে টেনে নিয়ে তার পাশে বসায়। রিফাত বাক্সটি খুলতে থাকে। মা মেয়ে দুজনেই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, কি আছে এই বক্সে। ঠিক তখনই কলিং বেলটা আবার বেজে ওঠে। উর্মি বলে ওঠে, এই সময় আবার কি এলো? আচ্ছা তোমরা বসো, আমি দেখে আসছি। উর্মি দরজার কাছে যেতেই খুকির চিৎকার শোনা যায়। দরজা খুলতেই সে দরজার সামনে রিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে। উর্মির মাথাটা কেমন একটা যেন চক্কর দিয়ে ওঠে, সে কিছুই বুঝতে পারছে না। রিফাত বলে, কি হয়েছে তোমার? উর্মি ভাবে, রিফাত যদি এখন বাসায় ফেরে তাহলে এতক্ষণ আমাদের সাথে গিয়েছিল, আর এখন আমার মেয়ে খুকির কাছে কে? খুকির চিৎকারে উর্মি দৌড়ে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে সেখানে খুকি কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে। সে বারবার বলছে, মা, এখানে বাবা ছিল, হঠাৎই বাবা আমার সামনেই আয়নার ভেতরে ঢুকে গেল। উর্মি দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নাটি তখনও কাপড় দিয়েই ঢেকে রাখা। রিফাত বলে, কি হয়েছে মা? দেখো বাবা এসে গেছে, তোমার কোনো ভয় নেই। উর্মি বলে, না, এই বাসাতে কোনো গড়বড় আছে, দুই দিন যাবত আমি অনেক কিছুই ফেস করছি। রিফাত বলে, কি বলছো তুমি এসব? ওই ভৌতিক গল্প পড়তে পড়তে তোমার এই অবস্থা আজকে, কতবার যে বলেছি এইসব গল্প পড়ো না, কি শুনে কার কথা? উর্মি বলে, না তুমি জানো না, আজ সন্ধ্যায় যখন আমি জানলা বন্ধ করতে যাই তখন পেছন থেকে কেউ আমার চুল টেনে ধরেছিল। রিফাত বলে, দেখো উর্মি, এসব তোমার মনের ভুল, বাস্তবে এসব ভূত বলে কিছু হয় না, তুমি সবসময় ভৌতিক গল্প পড়ো, সেই জন্য এমন হয়েছে। আর একবার যদি ওই বেটা ভৌতিক গল্পের লেখককে আমি কাছে পেতাম না, তাহলে যে কি করতাম। থাক বাদ দাও এসব এখন। উর্মি বলে, তুমি কেন বিশ্বাস করছো না? শোনো, কিছুক্ষণ আগেও তোমার মতো কেউ একজন এসেছিল, কলিং বেল বাজাতেই আমি দরজা খুলে দেখি তুমি এসেছো। তোমার মতোই দেখতে সেই লোকটির হাতে একটা বক্স ছিল, বিশ্বাস না হলে বিছানায় রাখা বক্সটি একবার দেখো। রিফাত সেদিকে তাকিয়েই বলে, তুমি যে কি সব আজব কথা বলছো, বিছানায় তো কিছুই নেই, এই জন্যই তো কত করে বলি এইসব ভৌতিক গল্প টল্প ছাড়ো। উর্মি বলে,
না না সেরকম কিছু না, তুমি না হয় আমাকে ভৌতিক গল্প পড়ার দোষ দিবে, কিন্তু কাজের বুয়া সালেহা সে কি করেছে? সেও কি আমার মতো ভৌতিক গল্প পড়ে? তাহলে সে কেন আজ বিকেলে বাসায় অদ্ভুত কিছু দেখেছে? এমনকি সে বাসা থেকে যাওয়ার সময় আমাকে সাবধান করে দিয়ে গেছে। তাছাড়া উর্মি তো ছোট মেয়ে, সে তো ভৌতিক গল্প পড়ে না, সে কেন ভয় পেয়ে চিৎকার করলো?
রিফাত এবার রেগে যায়, বলে,
থামো, অনেক হয়েছে, তোমার এসব যা তা কথা আমাকে পাগল করে দিচ্ছে।
তখন খুকি বলে ওঠে,
বাবা আমি আয়নার ভেতরে কাউকে দেখেছি।
রিফাত তখন আয়নার সামনে গিয়ে দাঁড়ায়।
এ কি উর্মি, এত সুন্দর আয়নাটা এভাবে কাপড় দিয়ে ঢেকে রেখেছো যে?
বলেই সে আয়নায় ঢেকে রাখা সেই কাপড়টি এক টানে সরাতে যায়। আর তখনই রিফাতের হাত আয়নার কিনারায় এক কোণে লেগে হাতটা কিছুটা কেটে যায়। রিফাত মুখে রাগের ছাপ এনে বলতে থাকে,
ধ্যাত, এটা আবার এমন কেন?
বলেই সে আয়নার সেই জায়গাটায় হাত দিয়ে আবার দেখার চেষ্টা করে। তখন রিফাতের হাতে সেই কেটে যাওয়া অংশ থেকে একটু রক্ত আয়নার গায়ে লেগে যায়। ঠিক তখনই পুরো রুমে বাতাস বইতে শুরু করে।
উর্মি বলে, দেখো দেখো, এটা নিশ্চয় ওই ভূতের কাজ।
রিফাত রেগে গিয়ে উর্মিকে একটা চড় মারে এবং বলে, এসব ভূত টুত কিচ্ছু নাই, দেখো জানলাটা এখনো খোলা, আর এই জানলা দিয়েই বাতাস রুমে প্রবেশ করেছে, দেখো বাইরে ঝড় হচ্ছে। উর্মি গালে হাত রেখে এমন খারাপ করে সেখান থেকে চলে যায়।
তোমার ভৌতিক গল্প পড়ে পড়েই মাথাটা গেছে, বুঝেছো?
উর্মি বিছানায় বসে কান্না করতে থাকে। দীর্ঘ আটটি বছর উর্মি রিফাতের সংসার করছে, কোনোদিনও রিফাত তাকে একটি টোকাও দেয়নি, সব সময় শুধু আদরই করেছে। আজ হঠাৎই রিফাতের হাতের জ্বর খেয়ে উর্মি সত্যি ভেঙে পড়েছে, সে কান্না করছে। পাশে খুকি তাকে বলছে,
মা তুমি কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে।
রিফাত তখন রেগে মেগে বাসা থেকে বের হয়ে যায়। এখন উর্মির ভয়ের চেয়ে রিফাতের সেই থাপ্পড়কেই বেশি ভাবাচ্ছে। মায়ের কান্না দেখে খুকিও কান্নাকাটি করতে থাকে। এভাবে অনেকটা সময় কেটে যায়। রিফাত বাসায় ফেরে না। উর্মি না খেয়ে তার মেয়ে খুকিকে ঘুম পাড়ায়। সে বিছানায় বসে বসে এভাবেই এক সময় ঘুমিয়ে পড়ে। গভীর রাতে দরজায় কলিং বেল বেজে ওঠে। উর্মি ভাবে রিফাত এসেছে। দরজা খুলতেই সে দেখে সেখানে কেউ নেই। আশ্চর্য, কেউ তো নেই, তাহলে কলিং বেল কে চাপলো? আশেপাশে ভালো করে খুঁজেও সেখানে কাউকে না পেয়ে সে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরদিন সকাল রিফাত বাসায় ফেরে। উর্মির মনটা বড্ড খারাপ। রিফাত বলে,
নাস্তা কোথায়? আমার তো অফিসে যাবার সময় হয়ে গেল।
উর্মি বলে, তোমার নাস্তা নিজে বানিয়ে নাও। রিফাত বলে,
বউটা তুমি রাগ করো না, রাতের ঘটনার জন্য আমি দুঃখিত, এই কানে ধরলাম আর এমন হবে না।
উর্মি বলে, হয়েছে, এখন এত ন্যাকামি করতে হবে না, তুমি আমাকে আর ভালোবাসো না, তুমি আগের মতো আমাকে আর একদমই ভালোবাসো না।
রিফাত বলে, হা হা, তুমি এভাবে বলছো কেন? গতকাল অফিসে বসের অনেক কথা শুনতে হয়েছে, আর তুমিও বাসায় কি সব পাগলামি করছিলে, সব মিলিয়ে রাগে আমি, থাক বাদ দাও, আমি সত্যি দুঃখিত।
উর্মি বলে, এখন থেকে যাই হয়ে যাক, তুমি আমার গায়ে হাত তুলবা না।
আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আমি সরি বলেছি তো।
সেদিন সালেহা আসে। বাসায় তখন কেউ নেই সালেহা ছাড়া। রিফাত অফিসে আর উর্মি খুকিকে নিয়ে স্কুলে গেছে। এরই মধ্যে সালেহা রান্নার কাজ শুরু করে। হঠাৎই সে বেডরুম থেকে একটা আওয়াজ শুনতে পায়। এইবার সে সাহস করে বেডরুমে যায়, কিন্তু সেখানে যাবার পর আওয়াজটি বন্ধ হয়ে যায়। সালেহা আবারও রান্নার কাজে চলে যায়। তখন সে খেয়াল করে তাকে কেউ যেন পেছন থেকে স্পর্শ করছে। সে ঠান্ডা কিছুর অনুভব করে। ভয়ে চিৎকার করে পেছন ফিরে তাকাতেই সে সেখানে কাউকেই দেখতে পায় না। সালেহা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বেডরুমের এক কোণে বসে পড়ে। ততক্ষণে উর্মি খুকিকে নিয়ে বাসায় ফেরে।
কি হলো সালেহা, তোমার কি অবস্থা, কি হয়েছে?
ম্যাডাম, আপনাদের বাসায় ভূত আছে।
সালেহার কথা শুনে উর্মি ভাবে, তাহলে ভূতের বিষয়টা কিছুটা সালেহাও টের পেয়েছে। কিন্তু সেদিন তো রিফাতকে কোনোভাবেই ভূতের ব্যাপারটি বোঝানো গেল না। সালেহা বলে,
ম্যাডাম, আমি আর আপনাদের এই বাসায় কাজ করব না, এই বাসায় ভূত আছে।
এ কথা বলেই সালেহা বাসা থেকে চলে যায়। উর্মি রিফাতকে কল দিয়ে সব কিছু খুলে বলে। রিফাত বলে,
তুমি কোনো চিন্তা করো না, আমি আবার নতুন কাউকে রাখবো।
সেদিন সন্ধ্যাবেলা উর্মি আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াতে থাকে, আর হঠাৎই তার কাছে মনে হয় পেছন থেকে কেউ তার চুল ধরে টানছে। সাথে সাথে সে পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। সে প্রথমে ভেবেছিল হয়তো খুকি তার চুল ধরেছে, কিন্তু খুকি তো বেডরুমে বসে পড়ছে। উর্মি খেয়াল করে আয়নায় একটা ধোয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে, আর সেটা তার দিকেই আসছে। এটা দেখে সে প্রচন্ড ভয়ে পেছনে চলে যায়, আর উর্মির পায়ের ধাক্কায় পাশে থাকা একটা চেয়ার সরে যায়। উর্মি তাতে অনেক চমকে যায়। তখনই দরজায় কে যেন নক করে। ভয়ে ভয়ে উর্মি দরজার কাছে যায়।
কে?
দরজার ওপাশ থেকে কেউ বলে ওঠে,
আপা, আমি। দরজাটা খুলেন,
উর্মি জিজ্ঞেস করে।
আমি কে?
দরজার ওপাশ থেকে জবাব আসে,
আপা, আমি, ভাইয়া আমাকে পাঠিয়েছে আপনার এই বাসায় কাজ করার জন্য।
উর্মি দরজা খুলে দিলে মেয়েটি ঘরে প্রবেশ করে।
আপা, আমি সব কাজই পারি,
আমাকে তাড়িয়ে দেবেন না।
উর্মি বলে,
আরে তা না, তুমি ভেতরে এসো। সব কাজ বুঝিয়ে দিয়ে উর্মি খুকিকে পড়া দেখিয়ে দেয়। একসময় মেয়েটি কাজ শেষ করে বাসা থেকে চলে যেতে চায়। তখন উর্মি জিজ্ঞেস করে,
আচ্ছা তোমার নামটা কি?
জবাবে সে উত্তরে বলে,
আপা, আমার নাম লিপি।
আচ্ছা ঠিক আছে লিপি, তুমি আজ যাও, কাল সকালে সময় মতো চলে এসো। হ্যাঁ,
আর হ্যাঁ, একটু দাঁড়াও, একটু এই আয়নাটা ধরো তো, এখান থেকে পাশের রুমে নিয়ে রাখবো, আয়নাটি এখানে আর রাখা যাবে না।
দুজনে ধরে আয়নাটি পাশের ঘরে নিয়ে রাখে। সেদিন রাতে রিফাত এলে তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। গভীর রাতে রিফাতের চোখ খুলে যায়। সে একটা আওয়াজ শুনতে পেয়েছে। সে রুমের লাইট অন করে আওয়াজটির উৎস খুঁজতে থাকে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না যে আওয়াজটি আসলে আসছে কোথা থেকে। সে পুরো রুম খুঁজে কিছুই খুঁজে পায় না। তার কাছে মনে হয় আয়নার কাছ থেকেই শব্দটা আসছে। আস্তে আস্তে সে আয়নার কাছে যায়। হ্যাঁ, তাই তো, আওয়াজটি তো আয়নার ভেতর থেকে আসছে। রিফাত আয়না ঢেকে রাখা কাপড়টি সরাতেই দেখতে পায় আয়নার ভেতর থেকে এক গোছা চুল বাহিরে বেরিয়ে এসেছে। এটা দেখে রিফাত ভয়ে সেখান থেকে দৌড়ে বেডরুমে চলে যায়। উর্মিকে ডেকে তুলে সব কিছু তাকে খুলে বলে। তখন উর্মি বলে,
হ্যাঁ, এটা তো আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি তো একবারও আমার কথা শুনলে না, এখন তো তাহলে বুঝলে যে আসলে এ বাসায় হচ্ছেটা কি।
উর্মি বলেই চলে,
আমরা আয়নাটি আবার দেখে আসি, হ্যাঁ চলো দেখি কি হয়েছে।
রিফাত বলে,
না না,
সেখানে গেলে ভয়ানক কিছু ঘটতে পারে। তবুও উর্মি রিফাতকে সাথে নিয়ে আয়নার সামনে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেই মাত্রই তো আয়নার ভেতর থেকে কোনো মহিলার এক গোছা চুল বেরিয়ে আসতে দেখেছে সে। তাহলে ওটা কি ছিল? সে কি তবে স্বপ্ন দেখেছে? না, সে তো জেগেই আছে। তাহলে উর্মি, তুমি সেদিন ঠিকই বলেছিলে, এই বাসায় ভূত আছে। আর খুকি তো সেদিন আমাদের অনেকবার বলেছে যে ওই আয়না সে কাউকে দেখেছে। আমাদের কিছু একটা করতে হবে। আচ্ছা, আজকের রাতটুকু শেষ হতে দাও, আমি কালই এই আয়নাটি দোকানে গিয়ে ফেরত দিয়ে আসব। উর্মি বলে,
সেটাই ভালো, আমি এরকম আয়না চাইনি, আমার এরকম আয়না লাগবে না।
এভাবে তারা কথা বলতে থাকে। পরক্ষণেই তারা খেয়াল করে আয়নার ভেতর থেকে কিছু একটা কালো কুচকুচে হাত বেরিয়ে আসছে। এটা দেখে দুজনেই ভয়ে পিছিয়ে যায়, ভয়ে দুজনেই আটকে ওঠে। আয়নার ভেতর থেকে একটা ভয়ঙ্কর দেখতে লম্বা মতো ডাইনি বেরিয়ে আসে, শরীফাতের দিকে আসতেই থাকে। তার চেহারাটাই এমন যে তাকে ডাইনি ছাড়া আর কিছুই আখ্যায়িত করা যায় না। তখনই উর্মি রিফাতকে ধরে বেডরুমে নিয়ে যায় আর সাথে সাথে ভেতর থেকে দরজাটি বন্ধ করে দেয়। তখন খুকি জেগে ওঠে, সে বলে, মা কি হয়েছে? রিফাত খুকিকে জড়িয়ে ধরে বারবার আল্লাহর নাম স্মরণ করতে থাকে আর উর্মিও মনে মনে দোয়া দরুদ পাঠ করতে থাকে। এভাবে দীর্ঘ সময় কেটে গেলে তারা কিছুটা স্বাভাবিক হয় আর সেই রাতে তারা ভয়ে বেডরুমের দরজাই আর খোলে না। সকাল হয়ে গেলে তারা দেখতে পায় সব কিছু ঠিকই আছে। আয়নার সামনে গিয়ে দেখে সেখানে সবকিছুই ঠিক। উর্মি যত সমস্যার মূল এই আয়নাটিকেই আখ্যায়িত করে। তুমি আজকের মধ্যেই আয়নাটি দোকানদারকে ফেরত দিয়ে আসবে, রিফাত বলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রিফাত নাস্তা খেয়ে আয়নাটি সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে। পথিমধ্যে রিফাত সড়ক দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে উর্মি সেখানে চলে যায়। সে দেখে রিফাত আহত হয়ে পড়ে আছে। উর্মি চিৎকার করতে করতে রিফাতকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাদেরকে জানায় চিন্তার কোনো কারণ নেই, আপনার স্বামীর তেমন কিছু হয়নি, শুধু মাসখানেক ওনাকে একটু বিশ্রামে থাকতে হবে এই আর কি। উর্মি রিফাতকে বাসায় নিয়ে আসে আর বাসাতে ঢুকতেই সে চমকে যায়। সে কি এই আয়নাটা এখানে কিভাবে আসলো? আয়নাটা তো রাস্তায় ছিল, এটা কিভাবে এখানে? না আমি আর পারছি না, কি হচ্ছে আমাদের সাথে সব? সেদিনই উর্মি পাশের বাসার কাউকে আয়নাটি দিয়ে দেয়। এত সুন্দর আয়না দেখে পাশের বাসার লোক আর লোভ সামলাতে পারেনি, তারা কিছুটা টাকা দিয়ে আয়নাটি নিয়ে যায়। উর্মি এবার বেশ খুশি, সে ভাবে, যাক অবশেষে আয়নাটি তো কেউ নিয়ে গেল, আর পাশের বাসার লোকগুলো আয়নাটি নিয়ে বেশ খুশি। এত সুন্দর আয়না, সেদিন রাতে সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ উর্মি জেগে ওঠে, সে খেয়াল করে বাহির থেকে বিকট আওয়াজ করে কিছু একটা জানলা ভেঙে ঘরে প্রবেশ করছে। এটা দেখে উর্মি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে রিফাতকে ডাকতে থাকে, কিন্তু এত ডাকার পরও রিফাত উঠে না। উর্মি ভয় পায়, সে কি রিফাতের আবার কি হলো? সে খুকিকে ডাকার চেষ্টা করে, কিন্তু খুকিও তার ডাকে উঠছে না। আর ঠিক সেই সময় উর্মিকে পেছন থেকে কিছু একটা চুল টেনে ধরে। ভয় চিৎকার করতে করতে উর্মি পেছন ফিরে তাকায় আর সে দেখতে পায় সেখানে ভয়ানক সেই ডাইনিটা তার চুলগুলোকে গিলে ফেলার চেষ্টা করছে। উর্মির সব চুল তখন ডাইনিটার মুখে। এটা দেখে সে চিৎকার করতে থাকে এবং পরক্ষণেই সে জেগে ওঠে। ও, এতক্ষণ সে তাহলে স্বপ্ন দেখেছে, যাক বাঁচা গেল। কিন্তু উর্মি খেয়াল করে তার চুলগুলো সব ভেজা। সে কি এটা কিভাবে হলো? তার চুলগুলো সব ভেজা কেন? তার মানে স্বপ্নে দেখা সেই ডাইনিটা তার চুলগুলোকে তো মুখে নিয়েছিল, সেজন্যই কি এরকম হয়েছে? এটা ভেবে সে ভয় পেয়ে যায় আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তার চুলে জট বাঁধতে শুরু করে। এটা বুঝতে পেরে উর্মি বেশ ঘাবড়ে যায়, তার চুল কিভাবে ভিজলো আর এখন চুলে জটই কেন পাকাচ্ছে? এর আগে সে লোকমুখে শুনেছে মহিলাদের মাথায় চুল জট বাঁধলে এটা একটা অশুভ লক্ষণ। অনেকে ধরে নেয় মাথার চুল জট বাঁধলে এটা সেটাই প্রকাশ করে যে তাকে চিনে ধরেছে। এটা ভেবে উর্মি প্রচন্ড ভয় পায়। না তার মানে, না 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 এটা হতে পারে না। এদিকে একদিকে রিফাত দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছে, অন্যদিকে উর্মির এই অবস্থা, এরকম হলে খুকিকে দেখবে কে? উর্মির মাথায় যত চুল ছিল সব চুলেই জট ধরে যায়। ভয়ে সে রিফাতকে ডাকতে থাকে। রিফাত জেগে উঠে দেখে উর্মির চুলে জট পেকেছে। চুলে জট ধরায় তাকে কিছুটা অদ্ভুত লাগছে, কিছুটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। রিফাত জিজ্ঞেস করে, উর্মি তোমার এই হাল কিভাবে হয়েছে? উর্মি রিফাতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমার কি হয়ে গেল? রিফাত বলে, আয়নাটি তো পাশের বাসায় আছে, তাহলে এখন কেন এমন হচ্ছে আমাদের সাথে? খুকিও তার মায়ের এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়েছে। সে তার মায়ের কাছে আর আসতেই চাচ্ছে না। রিফাত বলে, না, কাল এর একটা সুরাহা করতেই হবে। ওই অভিশপ্ত আয়নাটি আমাদের সুন্দর সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে। আমি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছি, এদিকে তোমার এই অবস্থা, খুকিকে এখন কে দেখবে? এটা বলে রিফাত অঝরে কান্না করতে থাকে। হঠাৎই খুকির চিৎকার শোনা যায়। খুকি চিৎকার করে বলছে, বাবা আমাকে বাঁচাও। রিফাত সেদিকে তাকিয়ে দেখে উর্মি শূন্যে ভাসছে, আর তারই জট বাঁধা চুল দিয়ে খুকিকে পেঁচিয়ে ধরেছে। এটা দেখে রিফাত ভয় পেয়ে যায়। আরে উর্মি, তুমি এটা কি করছো? খুকিকে এভাবে চুল দিয়ে পেঁচিয়ে ধরেছো কেন? ছাড়ো, ছাড়ো ওকে। উর্মি দেখতে দেখতে সেই ভয়ানক ডাইনিতে রূপান্তরিত হলো। সে দেখতে এতটাই ভয়ানক ছিল যে খুকি তাকে দেখে সেখানেই অজ্ঞান হয়ে গেল। আর রিফাত অনেক কষ্টে বিছানা ছেড়ে উঠে পড়ল। ছেড়ে দাও, ছেড়ে দাও খুকিকে, ছাড়ো, ছাড়ো আমার খুকিকে। কিন্তু সেই ভয়ানক ডাইনিটি খুকিকে ছাড়েনি, বরং সে খুকিকে নিয়ে রুম থেকে বের হওয়ার চেষ্টা করছে। তখন রিফাত কোনো উপায় খুঁজে না পেয়ে তার একটা বন্ধুকে ফোন করে এবং এই পুরো বিষয়টি তাকে বলে। তার বন্ধু তাকে বলে, তুই তাড়াতাড়ি তোর রুমে থাকা কোনো একটা লোহার রড জাতীয় কিছু নিয়ে ডাইনির সামনে যা, আর অবশ্যই সাথে আগুন রাখবি, মনে মনে আল্লাহকে স্মরণ করবি, দেখবি ওই খারাপ জিনিসটা চলে যাবে। রিফাত তার বন্ধুর কথা মতো একটা লোহার রড ও আগুন সাথে নিয়ে সেই ভয়ঙ্কর ডাইনির কাছে যায়। প্রথমে সে বেশ ভয় দেখালেও সেই ডাইনিটি পরক্ষণে সেখান থেকে চলে যায়, মানে সেখানে উর্মি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে। রিফাত যখন উর্মিকে সবকিছু খুলে বলে, তখন উর্মির দু চোখ বেয়ে পানি পড়তে থাকে। উর্মি বলে, তুমি তখন আমাকে মেরে ফেললে না কেন? আমি মা হয়ে কিভাবে আমার মেয়েকে মারতে যাচ্ছিলাম? এটা বলেই সে কান্না করতে থাকে। আর অন্যদিকে পাশের বাসার মহিলা দরজায় নক করলে উর্মি দরজা খুলে দেয়। আরে ভাবি, আপনার এই অবস্থা কেন? আর আপনার চুল এভাবে জট বেঁধেছে কেন? উর্মি বলে, কিভাবে যে এরকম হয়ে গেল তা আপনি কি মনে করে? ওই মহিলা তাকে বলে, আপনাদের এই আয়নাটা নেওয়ার পর থেকে আমাদের বাসায় বেশ অদ্ভুত কিছু ঘটছে। আমার স্বামী অনেক বলার পরে উনি আমার কথা একটু বিশ্বাস করছে না, উনি উল্টো আমাকে পাগল বলছেন। তা আপনার বাসায় কি ঘটছে একটু বলুন তো। মহিলাটি বলে, আসলে আমার মেয়ে যখনই ওই আয়নার সামনে যায় তখনই আয়নায় কিছু একটা দেখতে পায়, আর এই ব্যাপারটি আমিও জানি, তবে আমার স্বামী এটা বিশ্বাসই করতে চায় না। উর্মি তাকে বলে, আপা আপনারা বাঁচতে চাইলে এই আয়নাটি কোথাও ফেলে দেন, আর যেভাবেই হোক আপাতত এই বাসাটি ছেড়ে কয়েকদিন অন্যত্র থাকুন। মহিলা বলে, তার মানে আপনারা জেনে শুনে একটা অভিশপ্ত আয়না আমাদেরকে দিয়েছেন? দেখুন, এটা আপনি একদম ঠিক করেননি। উর্মি বলে, আপনি আপা দয়া করে এখন যান, এটা সঠিক সময় নয়, আমি নিজের চিন্তায় নিজেই বাঁচছি না। খুকি তো এখন উর্মির কাছে আর আসতেই চায় না। উর্মির চুল জট লাগাতে কেমন যেন একটা ভয়ানক লাগছে তাকে দেখতে। রিফাত খুকিকে সাথে নিয়ে পাশের রুমে বসে আছে। সে ভাবে এটার সমাধান করতেই হবে, তাই সে তার সেই বন্ধুকে কল দেয়। খবর পেয়ে তার সেই বন্ধু ছুটে আসে। সে বলে, দেখ, এই বাসায় থাকাটা একদম নিরাপদ নয়। আয়নাটি যদিও আর এখন এই বাসায় নেই, তবুও আয়নার ভেতরে সেই অশুভ জিনিসটা এই বাসায় আনাগোনা করবে। তাড়াতাড়ি এই বাসায় ছেড়ে দেওয়াই তোমাদের জন্য ভালো হবে। রিফাত উর্মি ও খুকিকে সাথে নিয়ে বাসা থেকে বের হতেই যাবে, অমনি উর্মি খুকির হাতটা শক্ত করে ধরে ফেলে। রিফাত ও তার বন্ধু পেছনে ফিরে তাকাতেই দেখে একটা ভয়ানক ডাইনি সেখানে দাঁড়িয়ে আছে, আর ডাইনির মাথার চুল দিয়ে খুকির পায়ে পেঁচিয়ে ধরেছে। এটা দেখে রিফাত ও তার বন্ধু খুবই ভয় পেয়ে যায়। তার বন্ধু এটা দেখে একজনকে কল দিয়ে এইখানে এই মুহূর্তে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সেই লোক এসে হাজির হয়। ততক্ষণ পর্যন্ত সেই ডাইনিটি খুকিকে ধরেই রেখেছে।
রিফাত অনেক চেষ্টার পরেও সেই চুল ছাড়াতে পারেনি। খুকি কান্না করছে। ওই অচেনা লোকটি তার সাথে থাকা থলে থেকে কিছু একটা বের করে। রিফাত বুঝতে পারে এই লোক এক কবিরাজ। কবিরাজ থলে থেকে ধুলোর মতো কিছু একটা বের করে সে ভয়ানক ডাইনির চারপাশে ছিটিয়ে দেয় আর বলে, এই তুই কে বল আর এখানে কি চাস? তখনই সেই ডাইনিটি খুকিকে ছেড়ে দিয়ে বলতে থাকে, আমি তোদের সবাইকে মেরে ফেলবো, ছাড়বো না কাউকে। লোকটি একটা বোতল বের করে বলে, যদি এখান থেকে একেবারে না যাস, এই যে দেখছিস বোতল, তোকে এই বোতলে ভরে রাখবো। সেই ডাইনিটি লোকটির কথায় হাসতে থাকে আর এই হাসিটা এতটাই ভয়ানক ছিল যে সেখানে থাকা সবাই হাত দিয়ে কান চেপে ধরে। লোকটি সবাইকে দোয়া পাঠ করতে বলে আর সে কিছু একটা বলে ফু দিয়ে সেই খারাপ অশুভ আত্মাটিকে বোতলে ভরে ফেলে আর সাথে সাথে উর্মি মাটিতে পড়ে যায়। সে এখন স্বাভাবিক আর তার চুলেও কোনো ঝট নেই। এটা দেখে রিফাত ও খুকি বেশ খুশি হয়। সেই বাসাটি তারা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায় আর কবিরাজ মশাই যাবার সময় সেই বোতলটি সাথে করে নিয়ে যায়। তো প্রিয় শ্রোতা, এই ছিল লেখক আনোয়ার হোসেনের একটি ঘটনা, যে ঘটনাটি বেশ অনেকদিন পরে তার লেখা কোনো একটি ঘটনা আমরা ভূতকল্পে প্রচার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আমাদেরকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর এরই সাথে আজকের গল্পের অংশটুকু কিন্তু শেষ হয়ে গেল ভূতকল্পের আজকের এই পর্বের। আর রাইট নাও আমার কিন্তু চলে যাওয়ার সময় এসেছে। তো কেমন লাগলো আমাদের এই পুরোটা আয়োজন, আজকের আনকোরা এই নতুন পর্বটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানান। আর আমি চলে যাওয়ার সাথে সাথে কিন্তু বরাবরের মতো আমাদের ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার সাজ্জাদ অভি ভাই আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য জয়েন করছেন। তো আগামী সপ্তাহের সোমবার রাত ঠিক 11টায় আমাদের ভূত গল্পের আনকোরা আরেকটি নতুন পর্ব নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে হাজির হব, আপনাদের সামনে হাজির হব, সেই ইচ্ছা সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আগামী বুধবার রাত ঠিক 11টায় কিন্তু শুনতে ভুলবেন না মুখোশের আড়ালে শুধুমাত্র স্বাধীন মিউজিকে রাত ঠিক 11টায়, কবে বুধবার। আর এই তো চেষ্টা থাকবে আগামী পর্বে আরো দারুণ কিছু ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো দিস ইজ রাহা জুবায়ের ইজ নাও সাইনিং আউট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাইট নাও আপনারা শুনছেন স্বাধীন মিউজিকের ভূত গল্প। বড় বড় মতন আমি অভি আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি। তো আজকে আমাদের ভূত গল্পের 125তম এপিসোড ছিল, শেষ করে ফেললাম। তো আমার কথা মোটামুটি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, চেক করেছি। হ্যাঁ, আজকে আমরা 125তম এপিসোড শেষ করলাম। দেখতে দেখতে ভূত গল্পের 125তম এপিসোডের শেষ পর্যায়ে চলে আসছে। ইনশাল্লাহ যতদিন যাচ্ছে ভূত গল্প তত ভালো ভালো ঘটনা আপনাদের উপর দিতে পারছি। তো আজকে এপিসোডে তিনটে ঘটনা রেখেছিলাম, টোটাল চারটে রাখছি, কিন্তু এত বড় হওয়ার কারণে একটা বাদ দিয়ে দিচ্ছি, ওটা সামনে শুনতে পাবেন ইনশাল্লাহ। তো আজকে তিনটে ঘটনা আপনাদের ভালো লেগেছে আমি আশা করি। তো যাই হোক, আর যেহেতু একটা বাজে কথা বাড়াবো না, আমি কনভার্সে যাবো। কনভার্সে যাওয়ার আগে যেটা বলতে চাই, বড় বড় মতন আপনারা আপনাদের মতন ঘটনা পাঠান, ছোট ঘটনা হোক সমস্যা নাই, বড় ঘটনা হোক সমস্যা নাই, ইউনিক ঘটনা পাঠান। আপনারা ভূত গল্পের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01730178995, আর ইমেলও করতে পারেন bhoot.golpo.show@gmail.com। আর ফেসবুক পেজটা কিভাবে পাবেন, জাস্ট লিখবেন ভূত গল্প ডট স্বাধীন, এটাতে সার্চ দিলে ভূত গল্প অফিসিয়াল ইউটিউব ফেসবুক পেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, কথা হচ্ছে আমি কমেন্টে যাবো। আমাদের প্রথমে যে ছিল জাকিরিয়া হোসেন বড় বড় মতন চলে আসছে, সে লিখেছেন দারুণ লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, আজকে তিনটা ঘটনা খুব সুন্দর ছিল। বড় বড় মতন তুহিন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, উনি লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাল্লাহ ভাই ভালো আছি, মাঝে একটু অসুস্থ ছিলাম, গাজীপুরে গেছিলাম, ঠান্ডা লাগছে, তো আশা করি ভালো আছি, ইনশাল্লাহ আপনি ভালো আছেন। আচ্ছা, তুমি বাবা লিখেছেন অ্যাম্বুলেন্স রহস্যের লাস্ট পার্ট কবে আসবে? লাস্ট পার্ট বলতে কি, আমি একটু আপনাদের একটু ই করি, একটু দেখে বলি, রিয়াজ রাজ রিয়াজ না, আমরা হচ্ছে তিনটে পার্ট আমরা ইউজ করছি, এখন বাকি আছে হচ্ছে অ্যাম্বুলেন্স রহস্য, তান্ত্রিক রিয়া, শয়তান শেষ করছি, এখন অদৃশ্য কবরটা বাকি আছে। দেখি, আমরা এই মাসে তো আমাদের শিডিউল কমপ্লিট, এই মাসে আর একটা এপিসোড আছে 126তম, ইনশাল্লাহ হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমরা দিয়ে দেবো ফেব্রুয়ারি মাসে অদৃশ্য কবরটা, মানে অ্যাম্বুলেন্স রহস্য সিরিজটা আমরা প্রচার করে ফেলবো ইনশাল্লাহ। সিনে টাকাটাও শেষ করবো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, তুমি ভাই আপনাকে বলছেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আচ্ছা, অন্নপ্রমি ভাই লিখেছেন মাছের ঘটনাটা জোর ছিল, থ্যাংক ইউ ভাই, আজকে তিনটে ঘটনা ভালো ছিল ইনশাল্লাহ, ভালো লাগার মতন ঘটনা। আচ্ছা, জাকিরিয়া হোসেন আবার লিখেছেন আজকের ঘটনাগুলো অস্থির লাগছে, থ্যাংক ইউ জাকিরিয়া ভাই। আসলে এই ঘটনা ভালো হলে মানে নিজের কাছেও ভালো লাগে, এটাই স্বাভাবিক ব্যাপার। খুব কাকপক্ষী তাল তলেও জিনিস যদি আমরা প্রচার করি, ধরুন মুভির থেকে সিকুয়াল নিয়ে বা বাস্তবের যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে ঘটনা শুনেও মজা পাওয়া যায় না। যাই হোক, আমি বরাবর চেষ্টা করি ভূত গল্পে একটু ভালো ভালো ঘটনা দেওয়ার, যেহেতু সব রাইটাররাই তাদের ঘটনা ভূত গল্পে প্রচার হয়, তো রাইটার যেভাবে লেখে আমি সেভাবে দিই, খুব অতিরিক্ত কোনো কিছু মশল্লা মারার কোনো ব্যাপার নাই, যদি এরকম থেকে থাকে আমরা ওই ঘটনাটি সিলেক্ট করি না। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন, ইনশাল্লাহ সামনের দিনগুলো খুব সুন্দর পাবেন। আচ্ছা, তুহিন ভাই লিখেছেন ফার্স্টের ঘটনাটা মিস করেছি, কোনো সমস্যা নেই ভাই, আমি যে লাইভটা এখনই শেষ করে ঘটনাগুলো পাবলিশ করে দেবো, শুনে নেবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, একটা চার বাজে বিষয়ে বলবো, দেখা হবে সামনের সোমবার ঠিক রাত 11টায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।